মন মুগ্ধ কর হৃদয়ের প্রশান্তি মদিনা।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়া সালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদের জানে দর্শকবৃন্দ, অনুষ্ঠান হৃদয়ের প্রশান্তিতে আপনাদের আবারও জানাই স্বাগতম। আমরা আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমাদের সাথে থাকুন। শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের পর দরুদ শরীফ পাঠ করার ফজিলত একটি হাদিসের ভাগ আমরা শ্রবণ করে নিই। হুজুর সাইয়্যিদি ইয়াউমিন নুশূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাদের জানে দর্শকবৃন্দ, মুবাল্লিগদের নিয়ে আবার একবার হাজির হয়েছি হৃদয়ের প্রশান্তি অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হচ্ছে, এই সময় চলে যাবে। আমাদের অনেক সময় চলে যায় কিন্তু আমরা আফসোস করি বা টেনশনে ভুগি যে এ সময় পার হচ্ছে না কেন, বিভিন্ন আমরা প্যারেশানির মধ্যে থাকি। ইনশাআল্লাহ আমরা মোবাইল লিগে দাওয়াত ইসলামের মধ্যে থেকে ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে মাদিনী ফুল নিব, আমাদের সময়টা কাটছে না কেন বা এরকম দুর্দশাময় অবস্থা কতদিন থাকবে ইনশাআল্লাহ। শুরুতেই আমরা কামাল ভাইয়ের কাছে যাচ্ছি, আমাদের এ সময় বা এ দুর্দিন কখন শেষ হবে?
আপনি আসার আগে আমি চিন্তা করতেছি এই সময় ফুরিয়ে যাবে বা শেষ হয়ে যাবে। অনেকের টেনশন যায় না, বিদায় এরা নিজেকে নিজে সুসাইডের দিকে চলে যায়, মানে এই টেনশনটা যাচ্ছে না,
নিজে শেষ হয়ে যায়,
নিজেকে নিজে শেষ করে দেয়।
জি,
অথচ সময় কারোর জন্য
অপেক্ষা করে না, চলে।
তো আসলে দিন তো চলে যাচ্ছে, যাবেই। এটার সহজ একটা মাধ্যম ইনশাল্লাহ পরে তার আগে একটা হাদিস শরীফ শ্রবণ করি।
জি,
এ সময় চলে যায়, সুখের হোক দুঃখের হোক এটা যাবেই যাবে। যারা সময়টার মানে টেনশনটা বরদাস্ত করতে না ফেরে,
নিজেকে ফুরিয়ে দেয়,
নিজেকে শেষ করে দেয়, তাদের জন্য প্রথমে বলি হাদিস শরীফের মধ্যে আছে এরকম সারমর্ম, যারা সুসাইড করে, মনে করো কেউ পাহাড় থেকে বড় বিল্ডিং থেকে উচ্চ জায়গা থেকে পড়ছে, তাহলে সে জাহান্নামে এই ধরনের আজাব তাকে দেওয়া হবে, সে জাহান্নামে পড়তে থাকবে। আবার কেউ যদি মনে করো বিষ পান করছে, যার দ্বারা সে সুসাইড করছে, ওটা দিয়ে তাকে সেই ধরনের কি
পানীয়
জাহান্নামে পান করতে হবে, থাকবে। আবার কেউ যদি নিজেকে নিজে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শেষ করে দিছে, ঠিক অনুরূপ তাকে জাহান্নামে ওই ধারালো অস্ত্র দিয়ে সে বারবার নিজেকে
দিতে থাকবে,
কি
আঘাত করতে থাকবে,
আঘাত করতে অর্থাৎ নিজেকে শেষ করতে থাকবে। দেখেন, কেউ মনে করো আমি টেনশন থেকে বেঁচে গেলাম, আপনি বেঁচে যান নাই, আপনি কিয়ামত অবধি নন স্টপ টেনশনের মধ্যে বেঁচে
গেছেন।
যদি এই সময় চলে যাবে এই জিনিসটা, দেখেন অনেকে হয়তো মান সম্মান হানির বইয়ে সুসাইড করে, অনেকে হয়তো লজ্জার বইয়ে সুসাইড করে, অনেকে হয়তো কারো দেয় না দিতে পারে না বিদায় সুসাইড করে, অনেকে হতে পারে মানুষকে আমি লুক মুখ দেখাবো কিভাবে, বা মেয়ের কোনো কুকর্ম বা ছেলের কোনো কুকর্ম, পরিবারের কোনো একটা খারাপ কাজ হয়ে গেছে, আমি আমার তো মান ইজ্জত শেষ, আমি কিভাবে মুখ দেখাবো। হয়তো কণিকের বরদাস্ত করার এবিলিটিটা না হওয়ার কারণে আবাদুল আবাদ কি হয়ে যাচ্ছে, স্বাভাবিক মানুষ যতই খারাপ কাজ করুক বা বালা কাজ করুক বেশি দিন মনে থাকে না। এটা কি সময়ের সাথে সব মানুষ ভুলে যায়, এই জন্য একটা জিনিস এই সময় চলে যাবে, কষ্টের পরে সুখ আছে। আল্লাহর পাক কালামের ইরশাদ অনুযায়ী কষ্টের পরে কি আছে,
সুখ আছে,
সুখ আছে। এখন আমি যদি বলি এই কষ্টটা আমার বরদাস্ত হচ্ছে না, আমি আর সবর করব না, আমি এখনো পেতে চাই, অনেকে দেখবেন সময় ফুরিয়ে যাচ্ছে, আপনার মুকাদ্দরে যেটা আছে ওই সময় আসলে ওইটা আপনি পাইবেন, তার আগে যদি ফেতে চান হয়তো ডাকাতি করে চুরি করে অসময়ে নিতে চাইবেন, তখন আপনি যেখানে যাওয়ার নয় ওই জিয়ারখানে যেতে বাধ্য হবেন।
আচ্ছা,
তো এই সময় দুঃখের হোক আর সুখের হোক এটা চলে যাবে, কিন্তু সময়টাকে ইয়াদগার করে রাখি মওলার জিকিরে। তখন হবে কি, এই সময়টা আমার যেমন আজকে একটা কিতাবে পড়ছি, উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি তাআলা আলাই, উনি আমার নবীর অনেক হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যে একটা হাদিস উনি বর্ণনা করেন এইভাবে, হাদিস শরীফ সারমর্মে, এই আদম সন্তান এমন সময় যে সময়গুলি তোমরা আল্লাহর জিকির বিহীন অতিবাহিত করেছ, ওই সময় নিয়ে কাল কেয়ামতে তোমাকে আফসোস তো করতে হবে, লজ্জা পেতে হবে তোমাকে, মানে আক্ষেপ তো আছে কেন করলাম না, দ্বিতীয় লজ্জা পাওয়া, এটা আর একটা জিনিস বলতেছে নিজের সন্তানকে, এই আমার সন্তান তুমি তোমার জবানকে তুমি তোমার সময়কে আল্লাহর জিকিরের মধ্যে সর্বদা সিক্ত মশগুল মগ্ন রাখো। তাহলে বোঝা যাচ্ছে সময় দেখেন, কেউ ফুটবল খেলার মধ্যে যায়, কেউ ক্রিকেটের গ্যালারির মধ্যে যায়, কেউ ক্রিকেটের টিভির স্ক্রিনের মধ্যে যায়, কেউ আড্ডার মধ্যে যায়, সময় তো চলে যাচ্ছে আপন গতিতে, কিন্তু এই সময়টা আমার জন্য কালকে আমতে নাজাতের উসিলা হবে কি না এটা দেখা দরকার। অনেকে বলে সময় কোথায় যাচ্ছে, সে আগের মতো তো সূর্য উঠতেছে রাত হচ্ছে, আমি তাকে বলবো সময় কোথায় যাচ্ছে, যদি সময় না যায় আপনার বাপ কই, আপনার মা কই, আপনার দাদা কই, সময় ফুরিয়ে গেছে বিদায় আজকে আর আজকে কবরে,
কবরের মধ্যে।
সময় কারোর জন্য অপেক্ষা করে না, যার সময় যখন তাকে গন্তব্য যেতে হবে
পৌঁছতে হবে
অবশ্যই, তখন সময়টা এটাকে আপনি যদি এভাবে নেন বরফের মতো নেন।
আচ্ছা,
গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এরকম একজনের মেসালও দিয়েছে, সময়টা বরফের মতো, এই বরফটা মনে করেন আপনি ফ্রিজ থেকে বের করছেন, ফ্রিজে যতক্ষণ আছে অক্ষত আছে, বের করার পর এটা কি
আস্তে আস্তে চলছে,
আর এই এই বরফের মেসাল দিয়া হয়েছে জীবনের মতো, কারণ আপনি যখন দুনিয়াতে আসছেন বরফের মতো আপনার জীবনটা কি শেষ হতে যাচ্ছে, এখন এই সময়টাকে কাজে লাগানো আমার আপনার দায়িত্ব। আর যদি বলি না সময় চলে যাচ্ছে, যাক আমার কি আগামীকাল আবার আসবে, কিন্তু যে দিনটা গেছে এটা তো আর আসবে না।
আল্লাহ আল্লাহ, আমাদের সঙ্গে দর্শক বিন্দু দুঃখ আসুক বা কষ্ট আসুক, আমরা যদি সবর করি সবরে আমাদের সওয়াব পাওয়া যাবে, প্লাস আল্লাহ তাআলার রহমত তালাশ করলে অবশ্যই রহমত পাওয়া যাবে। আমরা নিজেকে নেকির পথে রাখি, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দেখানো সে শরীয়তের পথের উপর থাকি। একটা বাদশার একটা ঘটনা দিয়ে কিছুটা সামনের দিকে আপনাদের আলোচনাকে বাড়িয়ে নিব, যে এক বাদশা উপস্থিত মজলিসের মধ্যে বললেন যে আমাকে এমন একটা চিরকুট লিখে দাও, ছোট একটা কাগজে লিখে দাও, কারণ সভাসদের মধ্যে তো অনেক জ্ঞানী ব্যক্তিরা ছিলেন, যে এটা আমি আমার দুঃখের সময় দেখব, তো আমার খুশি দুঃখ দূর হয়ে যাবে, মানসিকভাবে আমি একটা প্রশান্তি লাভ করব, আমার চেহারার মধ্যে হাসি চলে আসবে, আর অতি আনন্দের মধ্যে যখন দেখব তখন
চিন্তাগ্রস্ত হয়ে পড়ব,
আনন্দ শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার ইয়াদের মধ্যে আমি আবার ফিরে আসব। তো অনেকে তো চিন্তা করলেন একই লেখা দুই অবস্থায় দেখা হবে, কিন্তু ফায়দা দ্বিমুখী দিবে। তো এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা ছিলেন, তো তিনি একটা খুব সুন্দর লিখে দিলেন যে ইয়ে ওয়াক্ত গুজর জায়েগা, এই সময় অতিবাহিত হয়ে যাবে, এই সময় চলে যাবে। তো বাদশাহ এটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করলেন, বুজুর্গ যখন দিলেন এটা রেখে দিলেন, পরক্ষণে চিন্তা করে দেখলেন যে অবশ্যই তো এটা একটা সুন্দর একটা আমার জন্য উপদেশ। যখন বাদশাহ অতি আনন্দের মধ্যে যখন ফেসে যেতেন তখন এটা বের করে দেখতেন যে এই সময় অতিবাহিত হয়ে যাবে, এই সময় চলে যাবে,
খুশির দিনটা চলে যাবে,
চলে যাবে। তো বাদশাহ চিন্তা করতেছেন আমার এই খুশির মধ্যে থেকে আমি আল্লাহ ও রসুলকে
নারাজ হওয়া
বা গাফিল হচ্ছে, অলস হচ্ছি, এটা তো কোনো মানে হয় না, আমি আল্লাহ আল্লাহ রসুলের পথের দিকে ফিরে যাই। আবার যখন অতি দুঃখের সময় বা পরাজিত হচ্ছে কোনো জায়গায়, রাজ্যে কোনো বিশৃঙ্খলা দেখা দিয়েছে, পেরেশান টেনশনগ্রস্ত, তিনি তখন ওই কাগজটা বের করে দেখতেন যে এই সময় অতিবাহিত হয়ে যাবে, এই সময় চলে যাবে, তখন চিন্তা করতেন এই দুঃখ তো আমার থাকবে না, ইনশাআল্লাহ আবার জয় আসবে, আমার সাম্রাজ্যের মধ্যে আবার সুন্দর একটা পরিস্থিতি বিরাজমান হবে। তখন এই লিখাকে নিজের জীবনের একটা চলার পাথেয় সম্বল হিসেবে নিয়েছেন। আমরা আমাদের জীবনের মধ্যে যদি একটু অ্যানালাইসিস করে দেখি যে আমাদের জীবনটাতে একই গতিতে চলে না, কখনো দুঃখ আসে কখনো সুখ আসে, যে কখনো ঘরের মধ্যে নতুন মেহমান
আসছে, জোয়ার ভাটার মতো,
জোয়ার ভাটার মতো, জি জি,
আসলে বাস্তব,
জি জি,
নদীতে আপনি দেখবেন সকালে নদী ভর্তি পানি, বিকেলে গেলেন পানি নেই,
পানি নেই,
শুকনো হয়ে গেছে, আপনি জোয়ারে এর পানি সব চলে গেছে, ট্রেনিং করে ফাইদা কি, ওটা ওনা ওই নদীর টাইম অনুযায়ী আবার কি হয়ে যাবে,
চলে
এই ল্যাটেস্ট একটা ঘটনা বলছি, এই এক মাসের ভিতরে ঘটনা,
জি,
কিছু দরিদ্র মানুষের ঘরে আগুন লেগে গেছে, সবাই হয় আমাদের কি হবে, এখন দেখতেছি আজকে দেখতেছি তাদের ঘর বিল্ডিং হচ্ছে,
আগে ছিল হয়তো পুরনো ঘর বা
মাটির ঝুপড়ি,
ঝুপড়ি, এই হ্যাঁ,
ওইটা জ্বলে গেছে, এরা বলতে আমি কোথায় থাকবো,
কোথায় থাকবো,
মানে একদম কি হাই হতাশ, আজকে দেখলাম ওখানে বিল্ডিং নিয়ে নামা হচ্ছে,
আচ্ছা,
তাহলে বোঝা যাচ্ছে যেটা গেছে গেছে বিনিময়ে আরো ভালো পেয়েছে, সবর করা হতো তাহলে সুয়াবও পেয়ে যাওয়া হতো, মুসিবতের সময়
ধৈর্য ধারণ করা,
সবরটা আমাদের দৌলত হওয়া যায়, আমি বলি দেখেন আজকে যারা সময়কে গুণার কাজে সামান্য টাইমে এনজয়ের জন্য করে, মনে করো আজকে দিনে ইয়াং আসো করে না, মনে করো দেখো সে এক রাত বা একদিন বা এক মাস আনন্দ করছে, তোবা বিহীন মারা গেছে বা তোবা কবুল হয় নাই, কিন্তু এই এক মাস বা একদিন গুনার এনজয়ের সাজা
কিয়ামতকাল,
তো যদি সে একদিন বা এক মাস যা যা গুনা যদি সে সবর করতো না, আল্লাহ তাআলা কে ভয় করা দরকার, এভাবে হক তাহলে তাহলে এই সময়ের সবরটা তা অনন্তকালের কি সুখ বই আনতো, একজন বন্দার প্রতিটি মুহূর্ত, আমি আমাকে বলতেছি সবার ক্ষেত্রে বলতেছি এটা, আমরা প্রতিটি ক্ষেত্রে সময়টাকে মূল্যায়ন করি, বিপদ হলে সবরে, খুশি হলে শুকুরে, মানে কি শুকরিয়া আদায়,
শুকরিয়া আদায়,
এখন এই সময় চলে যাবে আমাদের, এখন কি হয়ে গেছে জানেন, আমরা এই যেমন বলতে তোমার তো আজকে একদিন আকি কি বিয়ের দেখার বিষয় হবে এটাই, সময় সময়
সময়,
কিন্তু এই সময়টাকে সদ্ব্যবহার, আর একটা হচ্ছে অসৎ ব্যবহার যা কুফলের দিকে, এটা নির্ণয় করা কিন্তু আমার আপনার, বাকি অন্যদের না, আমি আমার সময়টাকে যথাযথ কাজে লাগাইলে এটা আমাকে অনন্তকালে সুফল বইয়ে দেবে, আর যদি এটাকে উল্টা কাজে লাগাই তাহলে কি আযাবের গভীর তলে আমাকে পতিত হতে হবে, তো এই সময়টুকু যার যে সময়টুকু আমাদের যাচ্ছে এই সময় চলে যাবে, কিন্তু একদিন আমিও তো চলে যাবো, এটাও দেখা দরকার, দেখেন সময় আদম থেকে এই পর্যন্ত শুধু চলে যাচ্ছে, সময় যাচ্ছে ঠিক, কিন্তু সে থেকে এই পর্যন্ত হাজার কোটি লক্ষ মানুষ যারা সময়কে
গুরুত্ব দেয় না,
দিয়েছে বা দেয় নাই, তারা তো মেজরিটি নেই,
নাই,
তো সময় চলেও যাচ্ছে, সময়ের সাথে সাথে বন্ধও চলে যাচ্ছে, বন্দা চলে যাচ্ছে বন্দার গন্তব্যে, সময় চলে যাচ্ছে তার অটোমেটিক সিস্টেমে, তো এই জন্য এই সময়টাকে যদি আমরা কদর করি বন্দা পরকালে সম্মানিত,
সম্মানিত, মাশাআল্লাহ, মারহাবা, আমাদের এখানে দর্শকবৃন্দ, শিক্ষা জীবন আমরা হয়তো অনেকে পার করে দিয়েছি বা এই শিক্ষা জীবনের সমুদ্রের মধ্যে অনেকে হাবুডুবু খাচ্ছি, তো পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে হয়তো আমরা নাজাত পাবো অথবা ফেলিয়ার অনেকে হতে পারে, তো কিন্তু একটা এটা শেষ আছে, যদি আমি ভালোভাবে যদি এই সময়টাকে আমি অতিক্রম করি তো আমার জন্য একটা সম্মান অপেক্ষা করছে, একটা ভালো পোস্ট অপেক্ষা করছে, আর যদি আমি এটা খেলাধুলায় কাটিয়ে দিই তাহলে আমার জন্য মানে একটা জীবনের মধ্যে একটা অন্তিম সময় অপেক্ষা করছে, যে সময় আমাকে হয়তো হতাশায় ভুগতে হবে,
ওটা কি ভাবে নেন না, দেখেন আপনি দুনিয়াতে কোনো পরীক্ষাই দেন নাই,
জি,
কিন্তু দেখবেন অনেকে সিংহী সারা জানে না, কোটি কোটি টাকার মালিক, তাকে তার দুনিয়াতে পরীক্ষা দেওয়ার দরকার কি,
জি,
অনেকে আছে বড় ডিগ্রি নিয়েছে কিন্তু সেই অর্থের ফকির, উভয়টা আছে, তো দুনিয়ায় পরীক্ষা দেওয়াটা বাধ্যতামূলক
না,
কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য কবরের পরীক্ষাটা বাধ্যতামূলক, তাকে দিতে হবে, এটা তার সম্মুখে আসবে,
আসবে,
তো ওই পরীক্ষাটুকু প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু একে,
এখন
ওই পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আমলি ময়দান, দেখেন আমরা দুনিয়াবি যে পরীক্ষাটা নিই সেটা আমলি ময়দান কি, হয়তো মাথার মধ্যে মুখস্থ করি, নাইলে ওগুলার টিমগুলো আমরা মাথায় বসাইনি হয়ে গেছে, কিন্তু কবরের পরীক্ষার টিম
মুখস্থে নাকি,
না কবর পরীক্ষা মুখস্থ, আমলে সব, দেখেন দুনিয়ার পরীক্ষার মধ্যে কোন প্রশ্ন আসে তার কোনো গ্যারান্টি নেই। কবরের দুনিয়ার পরীক্ষা যদি প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, পরীক্ষা বন্ধ করে দেয় সরকার, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য প্রশ্নপত্র ফাঁস করেছে। আমার আল্লাহর আনুগত্য করা
পরীক্ষা তো পাস হওয়ার সম্ভাবনা আছে, একবার না পারলেও
দ্বিতীয়বার
চান্স আছে, কিন্তু আখিরাতে যেটা সেটাতে তো কোনো চান্স নেই।
তো আল্লাহ তাআলা প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে, আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, রাসূলের তরিকা অনুসরণ করো, খালাস প্রশ্নপত্র ফাঁস। এখন আমি আপনি যদি দেখেন দুনিয়াবী পরীক্ষায় 3 ঘন্টায় লিখলে ফাঁস, কিন্তু জীবনের পরীক্ষায় জন্মতে বালে খাওয়ার পর থেকে মত আগ পর্যন্ত সততার উপর নেকির উপর অটল থাকাটা ফাঁস। এখানে যে 3 ঘন্টায় পার পেয়ে যাবে আর কোনো গ্যারান্টি নেই। সেই জন্য একজন বান্দা, আমি যখন মুসলমান, আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, মাদানী সবার দায়িত্ব আছে আমাকে নিজেকে কি করা, যথাযথভাবে গড়ে তোলা, যেভাবে গড়ে তুললে আল্লাহ রাজি হবে, নবী রাজি হবে, কবরে নবীকে সালাম দেওয়ার সুযোগ পাওয়া যাবে। এখন যদি আমি বলি আমি কবর দুনিয়াতে সালাম দিতাম না, কবরে কেমনে সালাম দিতাম? এই জন্য এই সময় চলে যাবে ঠিক, কিন্তু সময় থেকে নিলাম কি।
মাশাআল্লাহ, আমাদের যে দর্শকবৃন্দ, আমরা শাহরুখ ভাইয়ের কাছে যাওয়ার আগে দু একটি কলের দিকে যাব। জি, কল চালিয়ে দিন।
আমরা অনেকেই হতাশাগ্রস্ত হয়ে থাকি, তখন মনে হয় যেন এই সময় ভালো হবে না, ভালো সময় আসবে না। তো অবশ্যই দুঃখের পরেই সুখ আছে, এই কষ্টের সময়টাও চলে যাবে, এবং সুখের সময়টাও আমরা আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করা উচিত এবং দুঃখের সময় সবর করা উচিত, যাতে আল্লাহ পাক আমাদের উপরে সন্তুষ্ট হন। এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন মাসুদ হুজুর এবং আরো অন্যান্য যারা আছেন তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ।
মাশাআল্লাহ, মারহাবা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ মনে রেখুন ইনশাআল্লাহ, শাহরুখ ভাই থেকে নিব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল।
আমার নাম সামদান মোসেস সিড হোসেন, আমি মিরপুর ঢাকা থেকে বলছি।
মাশাআল্লাহ।
হৃদয়ের প্রশান্তি মাদানী চ্যানেল আমি দেখতেছি, আমার খুব ভালো লাগতেছে, তুমি আমার জন্য দোয়া করো। আমি তোমার জন্য দোয়া করছি মাসুদ আঙ্কেল, পেপার অক্সটার চ্যানেলে কোবারে কোয়াদ দেওয়া হবে। আল্লাহ
মাশাআল্লাহ মারহাবা, আপনাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলা ভালো রাখুন। জি, পরবর্তী কল।
আমার নাম হাসিবুল ইসলাম, ঝিনাইদহ জেলা, বিভাগ খুলনা। আপনাদের এই চ্যানেল দেখছি, আমার খুবই ভালো লাগছে, কোরআন এবং হাদিসের কথা যেগুলো গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছি খুবই ভালো লাগে, এবং ছাত্র তো নামাজও পড়ি, কোরআন পড়ি। এই চ্যানেলে সবার দীর্ঘায়ু কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ এই চ্যানেল দেওয়ার জন্য।
মাশাআল্লাহ মারহাবা, মাদিনা যেন দেখতে থাকবো ইনশাআল্লাহ, আরো অনেক মাদিনা ফুল মিলতে থাকবে ইনশাআল্লাহ। জি, যাচ্ছি শাহরুখ ভাইয়ের কাছে। জি শাহরুখ।
জি, প্রথম কলটা আসলে কি ব্যাপারে বলা হয়েছিল?
জি, যে সময়ে যে পরিস্থিতি নিয়ে আমরা হতাশায় ভুগি।
আসলে দেখেন, এই মাসুদ হুজুর একটা বাংলায় প্রবাদ প্রবচন রয়েছে, একটা কথা এইভাবে যে সময়ের এক ফোর অসময়ের
দশ ফোর,
তার মানে এটা দ্বারা আমরা বাংলায় সহজে বুঝি যে সময়টাকে যদি সঠিকভাবে কাজে লাগানো হয় তাহলে অসময় যে সময় যে মানে ওই সময়টা চলে যাওয়ার পর যে সময়টা চলে আসে, ওই দুর্দিন চলে আসে, ওই দুর্দিনে দশ ফোরটা তার আসে না। কিন্তু যদি সে ওই যে সময় তার কাজটা করা ছিল ওই সময় না করে তাহলে তাকে ওই দশ ফোরের মধ্যে পড়তে হয়। ঠিক এমনই জীবনের প্রত্যেকটা জিনিস সময়ের সঠিক ব্যবহারের সাথে এবং খারাপ ব্যবহারের সাথে জড়িত। আজকের যেটা বিষয় নেওয়া হয়েছে মানে সময় চলে যাবে, সময়টা আমি যদি চাই ভালো কাজের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারি অথবা খারাপ কাজের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারি। এখন আমি যদি দুনিয়াবী দিক দিয়ে চিন্তা করি, দেখেন আমরা সবাই এক একজনের দুনিয়াবী জীবিকা অর্জনের জন্য এক এক জায়গায় বিভিন্ন কাজ করে থাকি। এখন দেখেন ওই কাজের মধ্যে, যেমন আমি আমার উদাহরণ বলি, আমি যে জব করে থাকি ওই জবে গিয়ে যদি আমি ওই দিনের কাজগুলো না করি, ওই দিনের কাজগুলো, ওই দিন যা যা কাজ ছিল জরুরি ওই দিন যদি না করি, তাহলে এটা একদিন গেল, এভাবে যদি আমি দ্বিতীয় দিন তৃতীয় দিন এভাবে আস্তে আস্তে কিছু কাজ জমছে আমার, আস্তে আস্তে জমে 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 সেটা দেখা গেল যে এক মাস পর আমার উপর এমন প্রেশার এসেছে মানে কাজটা আমাকে একদিনে করতে হবে কিন্তু পুরো 30 দিনের কাজ।
আল্লাহ,
তো এটা বেশিরভাগ যারা বিভিন্ন ব্যাংকের সাথে বিভিন্ন অ্যাকাউন্টস জড়িত তারা এরকম হয় যে সাথে এরকম কাজ জমাতে জমাতে যখন একদিনে করতে যায় তখন তারা ওই অসময়ে দশফর করে ফেলে, মানে ভুল করে ফেলে, শেষ পর্যন্ত দেখা যায় তার চাকরিও চলে যায় ভুল করার কারণে। তো এটা কি জন্য হলো যে সময়টা সে সদ্ভাবে সঠিকভাবে কাজে লাগাইনি। তো এখন আমি এটা হচ্ছে দুনিয়াবি উদাহরণ, যদি আমি সেটাকে দিনীভাবে উদাহরণ দিই, একটা এই মুফতি আহমদ নঈমি রহমতুল্লাহ তাআলা একটি ঘটনা বর্ণনা করেন, বাজি বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি একবার একটা মানে মাঠ দিয়ে অতিক্রম করছিলেন, তখন দেখলেন যে একটা ছোট বাচ্চা কাদার মধ্যে কি পড়ে গিয়েছে, তো সে ওখান থেকে উঠতে পারছে না, এখন এই মানুষ পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে,
আচ্ছা
কেউ আসছে না, কেউ দেখছে না, ও ওখানের মধ্যে রয়েছে, মানে কোনো মতেই উঠে আসতে পারছে না কাদার মধ্যে থেকে, কাদার ভিতরে মানে চাপা পড়ে আছে। এখন এভাবে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, অনেকক্ষণ পর দেখলো যে একজন মা, মানে তার মাই, তার মা অনেক দূর থেকে দৌড়ে দৌড়ে আসছে, আসার পর কি করলো ওই বাচ্চাকে প্রথমে দুইটা গালের মধ্যে কি দিল, না থাপ্পড় দিল, দুইটা থাপ্পড় দেওয়ার পর এরপর সে কি করলো ওই বাচ্চাকে তুলে নিল, এবং তোলার পর তার যে কাপড় গুলো ময়লা হয়েছিল সে কাপড়ে ধৌত করলো, তাকে সুন্দরভাবে ধৌত করে নিয়ে গেল। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে দেখো আল্লাহ তাআলার কিরকম রহমত ইলাহি, এটা যে সে যখন কাদার মধ্যে পড়েছিল মানুষ চলে গিয়েছে সময়টা অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা দয়া যখন হয়ে গিয়েছে তার মাও সাথে সাথে চলে এসেছে তাকে সেই মুসিবত থেকে উদ্ধার করে
ফেলেছে।
অর্থাৎ আল্লাহ তাআলা যদি আমাকে মুসিবতের মধ্যে ফেলে দেয় ওই সময় যদি ওই বাচ্চা দেখেন ওখান থেকে উঠতে পারছে না কেউ এবং তাকে কেউ সাহায্য করছে না, সে ওই অবস্থায় ধৈর্য ধারণ করেছিল মানে ওখানে ছিল, আল্লাহ তাআলা তার জন্য কি করে দিয়েছেন, আসান করে দিয়েছেন, তার মা তাকে সাহায্য করার জন্য চলে এসেছেন, পরবর্তীতে ফলাফলটা আরো মিষ্টি পেল। হ্যাঁ, মা হয়তো একটু এই যেহেতু বাচ্চা দুষ্টামি করেছে সেজন্য একটু রাগান্বিত হয়ে তাপ্পর দিয়েছে, কিন্তু মা আদর করে কি করেছে আবার কোলো জড়িয়ে নিয়েছে। ঠিক মুসিবতের ফলটা হয় এরকম, মুসিবতের সময় দুর্য ধারণ করলে ফলটা হয় এরকম, যে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছে সুরা আল ইমরানের মধ্যে, সুরা আল আনফালের মধ্যে, যে আল্লাহ তাআলা সুরা আল ইমরানের মধ্যে বলছে যে কোরআনে পাকের মধ্যে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এরকম অনেকটা, যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, কোরআনে পাকের মধ্যে বলা হচ্ছে। আরেক জায়গায় সুরা আনফালের মধ্যে বলা হচ্ছে যে কাঞ্জুল ইমান থেকে অনুবাদ অনেকটা এরকম যে আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে রয়েছেন। তো এরকম উদাহরণ আমরা যদি পূর্ববর্তী দেখতে পাই যে বিভিন্ন আম্বি ইকরাম আলাইহিমুস সালাম, যে আমার নবী আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তো একজন কি ধৈর্যশীলদের বড় সর্দার রয়েছেন, ইনার জীবনে যে মুসিবত যে যে কঠিন সময় এসেছে এগুলো তো কখনো কোন নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কোন উম্মতের উপর আসেনি, বিশেষ করে যে কারবালার বন্দরে যারা শহীদ হয়েছে ওদের কথা যদি আমরা চিন্তা করি, যে দেখেন আজকে আমাদের সময়টা হয়তো বা খারাপ যাচ্ছে কিন্তু এই সময়টাতে যদি আমি ধৈর্য দান করি সেটা ভালো যাবে। অনেকে কি করে মাসুদ, যেমন যে মানে যে সে রাস্তা দিয়ে যাচ্ছে জ্যাম পড়ে গিয়েছে সেই হাই হুতাশ করে, আরে ভাই জ্যাম পড়ে গেল আমার কাজটা মানে পেন্ডিং হয়ে যাচ্ছে, আমার এখানে যাওয়া জরুরি, এই সময় জ্যাম পড়ে গেল, এটা কেমন সে মানে হতাশাগ্রস্ত হয়ে যায় সাথে সাথে। আবার অনেকের মানে সম্পদ মানে তার থেকে অনেক টাকা পয়সা ছিল, যেটাকে আলব উদাহরণ দিল, হাই মানে এরপর দেখলো যে এমন একটা বিপদ চলে আসলো, ওই যে ধরেন গর আগুন জ্বলে আগুনের পুরো ছাড়কার হয়ে এমন একটা মুসিবত চলে আসলো, সে ওই সম্পদটা হারিয়ে হাই হতাশ করে। এভাবে যখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন আমাদের আপন আত্মীয় যখন ইন্তেকাল করে, বিশেষ করে যখন বাচ্চা যখন একজন গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা যদি মানে ওই গর্ভ থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, ওই অবস্থায় একজন মাকে ধৈর্য ধারণ করা এটা খুব কঠিন একটা বিষয়। আর এই অবস্থায় বেশিরভাগ মা কি করে দেয়, গুনাহের মধ্যে ফেসে যায়, কুফরির মধ্যে ফেসে যায়, গা ধৈর্য ধারণ করতে পারে না মনের যেটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় হাদিসে মুবারাকার মাধ্যমে সুসংবাদ দিচ্ছেন ওই সকল মাদেরকে, যে ওই অবস্থায় যদি সে ধৈর্য ধারণ করে ওই সন্তান তাকে কি জান্নাতে কি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সুপারিশ করবে। তো আমরা কি করি এর বিপরীত, মানে আমরা কোনো কিছু একটা আমার থেকে হারিয়ে গেল আমরা এই জন্য হাই হতাশ করি, আল্লাহ তাআলা ইবাদত থেকে গাফিল হয়ে যায়। আবার অথচ দেখেন আল্লাহ তাআলা এই যে কামাল বলেছে একজন ব্যক্তির ঘর সে এই মানে ছিন্ন ছিন্ন ঘরে বসবাস করতো, পরবর্তী দেখলো যে কিছুদিন পর সে বড় বিল্ডিং এর মালিক হয়ে গিয়েছে, তাকে চিন্তা করা উচিত। আমি যে এই সময়ে মানে যে সময় আমার ঝিন্ন ছিন্ন ঘর ছিল ওই সময় আমি আল্লাহ তাআলার কাছে কেমন হাই উতাস করেছিলাম, আর আল্লাহ তাআলা আমাকে এখন কি সম্পদ দিয়েছেন, আসলে কি আমি আল্লাহ তাআলা মানে হাকিকাতন যেটা শুকরিয়া সেটা আদায় করছি করছি না? সম্পদ ধন দৌলত এগুলো দুনিয়াবী জিনিস, দুনিয়াবী যে কোনো কিছু আমরা সেটা একবার হারিয়ে গেল পরবর্তীতে পেতে পারি। আল্লাহ তাআলা সুখ দুঃখ মিলেই মানুষের জীবনকে কি করেছেন দিয়েছেন। তো আমাদের সুখের পরে দুঃখ আসবে অথবা দুঃখের পর সুখ আসবে, দুটোটাই আমাদের সাথে জড়িত থাকবে। বিশেষ করে যারা মুমিন মান্দা তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে
এখানে একটা কথা আছে,
জি
জি, দুঃখের পরে তো সুখ আছে কিন্তু আল্লাহ যাকে একবার সুখ দিয়ে দেয় তার আর দুঃখ নেই। আপনি বলবেন কেমনে এটা?
আচ্ছা মানে আমি এতে কথাটা কেটে নিয়েছিলাম,
জি জি, আল্লাহ যে মুমিনকে মুত্তাকিকে ফরহেজগারকে আল্লাহওয়ালা নবী প্রেমিককে রসুল প্রেমিককে ওলি আল্লাহ প্রেমিককে মুমিন অবস্থায় মৃত্যু দিয়েছে আর কবরকে জান্নাতের বাগ বানা দিয়েছে, তাকে আর এখানে বের করবে
না, দুঃখ নেই
তার। অর্থাৎ সেই কষ্টের মধ্যে কি সবরের মধ্যে এই ইয়ে ওয়াক গুজর জায়গা এই সময় গুজর যাবে, এটার উপর ধৈর্য ধরেছে, মাওলার যেটা করণীয় লাজিম ওটা করেছে, ওই হালতে দুনিয়া থেকে কি কে মুমিনদের জন্য উপহার হচ্ছে মৃত্যু। এখন আমি বলবো আরে মৃত্যু মৃত্যুটা তার জন্য কি কষ্টের পরে কি
সুখ,
সুখ অনন্তকালে সুখ যার কোনো আর কি নাই দুঃখ
নাই।
দুনিয়ার একটা সিস্টেম, কিছুদিন বসে আরা কিছুদিন গরিব, কিছুদিন চাকরি আছে কিছুদিন নাই,
কখনো সম্মান নাই,
কিন্তু মাওলা যাকে ইজ্জত দেয় মাওলা যাকে সুখ দেয় যারা সময়ের সদ্ব্যবহার করে মানে মহলার উপর তাওয়াক্কুল করে তাদেরকে যে সুখ দিয়ে দেয় আল্লাহ, তারপরে কোনো দুঃখ
নেই
নাই। আমাদের বুঝতে হবে
ক্ষণিকের জীবনটা পার করতে
হচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইনি একটি মানে রেওয়াত এভাবে বলেছেন যে যারা মুসিবতের উপর ধৈর্য ধারণ করে তাদের ব্যাপারে বলা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের দিন বিনা হিসেবে জান্নাত দিবেন।
সুবহানাল্লাহ,
মানে তাদের যখন মানুষকে যখন আমলনামা হিসাব করা হবে না, দাড়ি পাল্লাই মিজানের মধ্যে তার দাঁড়িয়ে আমলনামা ওজন করা হবে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যারা মুসিবতের উপর ওই আল্লাহ তাআলা কোরআন পাকের আয়াতের উপর আমল করে যে দুনিয়ার কোনো মুসিবত চলে এসেছে সে সেটার উপর ধৈর্য ধারণ করেছিল, তার ব্যাপারে বলা হচ্ছে তাকে কালকে আমাদের ওই মিজানের দাঁড়িয়ে পাল্লাই পর্যন্ত তাকে আমলনামা হিসাব করা হবে না,
বিনা হিসেবে জান্নাত,
বিনা হিসেবে জান্নাত, এবং তার আমলনামার খাতা খোলাও হবে না।
আল্লাহু আকবার, আল্লাহু
আকবার। এবং আল্লাহ তাআলা যে তার প্রতিদান কি রূপ রেখেছেন যখন এরা কালকে আমাদের ময়দানে যারা মুসিবত এসেছিল ধৈর্য ধারণ করে না, হাই হুতাশ করেছে, তারা এটা দেখে আফসোস করবে, হাই আমার কাছে তো মুসিবত এসেছিল আমি কি করেছি সেটাকে হতাশার মধ্যে দিয়ে আমি কাটিয়ে দিয়েছি।
মুসিবত মানুষকে উচ্চ মর্যাদায় পৌঁছায়,
বেশক
অবশ্যই, অথচ আমরা এটা বুঝি না। দেখেন কিতাবের মধ্যে আছে কোন অন্ধ ব্যক্তি যদি তার অন্ধত্বের মধ্যে সবর
করে
বলা হচ্ছে মৃত্যুর পরে জান্নাত, শুধু কি অন্ধত্বের উপর আল্লাহ ইয়ে ওক গুজর জায়গা, দেখেন চোখ দেওয়াটাও আল্লাহর নিয়ামত, নেওয়াটাও আল্লাহ নিয়ামত, কিন্তু বন্দার দায়িত্ব রাজি থাকা, দেখে একজন অন্ধ ব্যক্তি চাইতে কষ্ট দুনিয়া তার কার আছে, আপনি বলেন, আপনি যত কষ্ট বলেন অন্ধত্বের চাইতে বড় কষ্ট আমি দেখতেছি না রে ভাই, কারণ সে কিছুই দেখে না, সে প্রতিটি মুহূর্তে অপরের মোহতাজ, কিন্তু সেই বন্দা যখন মওলার উপর তাওয়াক্কুল করে মওলা ইয়ে ওক গুজর জায়গা মনে করো লাইফটুকু অতিবাহিত হয়ে যাবে, জীবন তো শেষ হবে, হক খালালের উপর থাকার কারণে রাজি থাকার কারণে এই সময়টুকু অনেকে তো বলে অনেক কিছু, কিন্তু যারা বলে না তুমি যা করেছো আল্লাহ আলহামদুলিল্লাহ তার জন্য জান্নাতে সুসংবাদ, তাহলে বোঝা যাচ্ছে মুসিবতের মধ্যে সবর করলে নিয়ামত
আছে,
আর মুসিবতের মধ্যে হাই হতাশ যেটা বলে এটা বলে নিয়ামত হাসারা,
আর আমার বিপদটা তো যাচ্ছে না কামাল ভাই, আমি যতই হাই হতাশ করি কেন, আমি রেলেশনের দরবারে একবার কিছু অন্ধ লোক আর কিছু বধির লোক এদের সমাবেশ ঘটলো, এরা আসলেন মেরেসনাথ দরবার দোয়ার জন্যে, তো আমি মেরেসনাথ ওনাদের সামনে এই প্রস্তাবটা রাখলাম, আচ্ছা তোমাদের চোখ যদি ভালো করে দেওয়া হয় কিন্তু তোমাদের কানের যেটা শ্রবণ শক্তি আছে সেটা যদি লোপ লোপ পায় সেটা যদি নিয়ে নেওয়া হয় তোমরা এটার উপর খুশি থাকবা, আর যারা বধির তাদেরকে বললো যে তোমাদের শ্রবণ শক্তি দিয়ে জি তোমাদের শ্রবণ শক্তি দেওয়া হবে তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে তোমরা কি এটার উপর রাজি, তারা বলছে না, অন্ধরা বলছে আমরা অন্ধত্বের উপর খুশি আছি আমাদের কান ভালো আছে তো আলহামদুলিল্লাহ, আর যাদের কান ভালো নাই
জি কিন্তু চোখ ভালো আছে, তারাও জানা আমরা চোখে দেখতে পাচ্ছি যথেষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কুদরত দেখতে পাচ্ছি, কানে যদিও বা শুনছি না আর কি। তো এই যে প্রত্যেকে প্রত্যেকের অবস্থাকে মেনে নিয়েছে, তো আমরা মেনে নেই না, আমি আজকে আমার এই মুসিবতের মধ্যে আছি, যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ হয়তো ঋণ এটা থেকে আমি পরিত্রাণ পাওয়ার জন্য কিছু লোন নিয়ে নেই, তো লোন নিয়ে হয়তো আরেক মুসিবতের মধ্যে ফেসে যাচ্ছি বা একটা একটার মধ্যে ফাঁসতে আছি। যদি আমি শরীয়তের ওই সংকীর্ণ জায়গাটাকে ছেড়ে যদি সে পৃথিবীর বিস্তৃত জায়গায় চলে আসে, তখন সে মোটেও এক পা চলতে পারবে না, কারণ তার জন্য হচ্ছে ওই সংকীর্ণ পথটাই হচ্ছে তার জন্য আসল পথ, ঠিক আছে। তার চাকা যদি ওই রেলপথ থেকে যদি সরে যায় সে মারাত্মক অ্যাক্সিডেন্ট করবে। আমরা যদি শরীয়তের পথ দেখতে মনে হচ্ছে লাইফটা এই শরীয়তের মধ্যে থাকলে অনেক কষ্টকর হচ্ছে, এটার মধ্যে আমার দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি, আমি যদি একটু পথ থেকে বিচ্ছুত ঘটি, আমার মানে পদস্খলন ঘটে, তাহলে আমার জন্য মারাত্মক দুনিয়াতে আজমাইশ পরীক্ষা আখেরাতে আজাব আসে আসে।
আসলে এই সময়টা চলে যাবে, এটা জিব্বার মেসা,
জি
জিব্বার মেসা,
জি
কিভাবে এই জিব্বার মধ্যে মিষ্টি দিলে মিষ্টি লাগে, তিক্ত দিলে তিক্তা লাগে, কিছুক্ষণ তারপর
চলে যায়।
আপনি জিব্বাকে ট্রাই করি, এর সময়টা জিব্বার মতো আনন্দ ফুর্তি সময়, কলিগের দুঃখটা হতে পারে লম্বা কিন্তু কি হয়ে যায় চলে যাবে। এই জন্য জিব্বার মজার জন্য বা ক্ষণিকের মজার জন্য নিজের অনন্তকালের লাইফটাকে নষ্ট
না করা,
সময় এটা চলে যাবে। আজকে আপনি দেখবেন যারা বিপদে বা মুসিবতে মুশকিলাতে, অনেক সময় আছে কেউ গরিব তাকে গরিবী হালত দেখে কেউ হেউ প্রতিপন্ন করে, আপনি দেখবেন যারা এই হেউ প্রতিপন্নের উপর সবর করেছে আল্লাহ আজকে তাদেরকে ওর সাইতে অনেক বড় মর্যাদা বানিয়েছে, এটা অনেক অ্যাভেলেবেল আছে। কেউ আপনাকে হয়তো আপনার অবস্থার উপর তানা দেয়, আপনি সবর করেন, দেখবেন আল্লাহ তাআলা খুব শিগগিরই আপনাকে যে বিষয়ে তানা দিয়েছে ও ওই বিষয়ের মধ্যে লিপ্ত হয়ে যাবে, গ্রেপ্তার হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলার মামলা এগুলা বড় বোঝা আসবে না, কিন্তু বন্দার উচিত আল্লাহ তাআলার ফয়সালার উপর
রাজি থাকা,
রাজি থাকি, রাজি থাকার মধ্যে ফায়দা আরেকটা জিনিস দেখেন, সবাই বলবি ইজ্জতের মালিককে আল্লাহ, বলে শাহরুখ আমাকে বেইজ্জতি করছে কে আমি ছাড়বো না, ও এখন তুমি বলতেছো ইজ্জতের মালিককে
আল্লাহ,
শাহরুখ কেন বেইজ্জতি করলো, ও হয়তো বলে নিছে আপনি ভুলে যাও না ইয়া। দেখো এই কয়েকটা কথা হয়তো উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে বলে ফেলছে আর কি, কথাটা চলে গেছে না এই ও গুজর গিয়া, কিন্তু আমি যে কথাটা যে মাথায় রেখে দিই শাহরুখ আমাকে এটা বলছে
টেনশন,
জি আমি নিজে ওর কথায় আরো
চিন্তার মধ্যে পড়ে গেলাম,
ঘুম খারাপ হচ্ছে, ডিস্টার্ব খাবার, ডিস্টার্ব আরামের, ডিস্টার্ব সব কেন বলছে, ও ভাই মেনে নাও না। দেখো মাটি, দেখো আমার বেসিক্যালি আমাদের শরীর মাটি, মাটি দিয়ে সৃষ্টি, মাটিতে দেখবেন আপনি মাটির একটা ধর্ম, মাটিকে আপনি যেমন বানান সে তেমন হয়ে
যায়,
আর যারা মাটি দিয়ে তৈরি করা জিনিস
তৈরি করে
কুমার, তারা যা বানায় মাটি হয়ে যায়
তাই হয়ে যায়।
মাটি গাদ্দার গাদ্দারি করে না, আমি এটা খাবো না, তুমি আমার উপর, ও ভাই যখন আমার মূল যখন মাটি তো স্বভাব হোক না মাটি, আমাকে কিছু বলছে আমি সবর করে নিই না ইয়া। সবরের মধ্যে কি আছে,
ফজিলত আছে,
সবরের ফল মিঠা, একবার আপনি বলবেন এটা কেমনে খাইলাম, দেখে সবরের ফল জিব্বা দিয়ে খাওয়া যায় না, কিন্তু সবরের ফল প্র্যাকটিক্যালি
দেখা যায়, জি জি মাশাআল্লাহ।
আসলে ভাইয়ের সাথে আমি একটা অ্যাড করব, মানে ঘটনা, একবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম এভাবে ইরশাদ করছেন যে একবার এক নবী আলাইহিস সালাম আমার আল্লাহ তাআলার দরবারে ইরশাদ করছেন যে আল্লাহ তাআলা যে যারা মুমিন বান্দা হয়ে থাকে, তোমার যারা মুমিন বান্দা আল্লাহ আপনি এই তো বলেছেন যে মুমিন হচ্ছে দুনিয়ার মধ্যে এটা তাদের জন্য হচ্ছে পরীক্ষা ক্ষেত্র কয়েদখানা, আল্লাহ তোমার মুমিন বান্দা অথচ তুমি তাদেরকে দুনিয়ার মধ্যে বিভিন্ন মুসিবতের মধ্যে বিভিন্ন পেরেশানির মধ্যে তাকে লিপ্ত করে রাখো,
জি
তার মধ্যে সুখটা সেটা দেখা যায় না
বাহ্যিকভাবে,
হ্যাঁ বাহ্যিকভাবে, অথচ যারা যারা অমুসলিম রয়েছে বিধর্মী রয়েছে, জি আল্লাহ তাআলা যারা নাফরমানি করছে তাদের দেখা যায় তারা মানে তারা তো তোমার নাফরমানি করছেই, কিন্তু তারা যারা মুমিন তাদের চেয়ে আরো বেশি পরিমাণে কি হচ্ছে নিয়ামত প্রাপ্ত হচ্ছে, তাদেরকে অনেক উত্তম প্রতিদান দেওয়া হচ্ছে, এর মধ্যে আল্লাহ তোমার কি হিকমত লুকিয়ে রয়েছে। তখন আমরা আল্লাহ তাআলা ওই নবী আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে দেখো যে এখানে বলা হচ্ছে নিয়ামত এটাও আমার নিয়ন্ত্রণাধীন, আর যেটা সে মানে সে নিয়ামত প্রাপ্ত হচ্ছে, নিয়ামত যেটা প্রাপ্ত হচ্ছে সেটাও আমার নিয়ন্ত্রণ আছে, এবং সে যেটার উপর মুমিনটা ধৈর্য ধারণ করো ওইটাও আমার কি নিয়ন্ত্রণাধীন। আমি যদি চাই আমার মুমিন বান্দাকে আমার সাথে আমার এমনভাবে মিলিত হোক যে সে কখনো গুনাহই করেনি, তখন আমি ওই বান্দাকে সে মুসিবতের মধ্যে গ্রেফতার করে দিই। এবং কি এমন হয় যে বিভিন্ন বিপদের মধ্যে, সেটা হতে পারে তার সম্পদ থেকে তার কোনো একটা পরিবার যেকোনো একজন চলে যেতে পারে, অথবা তার অঙ্গ প্রত্যঙ্গে কোনো কিছু কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ চলে যেতে পারে, যে কোনো মুসিবত তার উপর আসতে পারে, যদি সে তার উপর ধৈর্য ধারণ করে তারপরও যদি তার গুনাহ মাফ না হয়, কারণ সে যদি গুনাহ করে থাকে ওই গুনাহ আমি তাকে দুনিয়া থাকা অবস্থায় কি করে দিই, মাফ করিয়ে থাকি, কিসের মাধ্যমে, এই মুসিবতের মাধ্যমে লিপ্ত করে দিই। এবং সে যদি তারপরও গুনাহ মাফ না হয়, তখন ওই মুমিন বান্দার জন্য যখন তার শেষ নিঃশ্বাস এর সময় আসে তার জন্য মৃত্যু থাকে আমি কঠিন করে দিই, যাতে সে ওই মৃত্যুর পরে আমার সাথে এমন ভাবে মিলিত হবে যে যখন যেভাবে সে তার মায়ের পেট থেকে যেদিন বেরিয়ে হয়েছে মাসুম অবস্থায় ওই অবস্থায় যাতে আমার সাথে মিলিত হয়, আর সে সেটাতে আনন্দ উৎফুল্লিত হয়ে যায়। আর যারা বিধর্মী রয়েছেন, যারা অমুসলিম রয়েছেন, তারা দুনিয়াতে কিছু না কিছু ভালো কাজ তো করে, তাই না? অন্যান্য ধর্মের লোকেরা তারাও অবশ্যই ভালো কাজ করে, কল্যাণমূলক কাজ করে, এখন তারা তো সে প্রতিদান করছে, কিন্তু তাদের আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা তারা চিরকালের জন্য জাহান্নামে,
তাহলে তারা ঈমান না আনে,
হ্যাঁ ঈমান যারা ঈমান আনে না, তো তাদেরকে তাদের ব্যাপারে কি করা হয়, তাদেরকে আমি অফুরন্ত কি ধন দৌলত নিয়ামত দুনিয়ার মধ্যেই তার সেই প্রতিদান
ভালো কর্মের ফল হিসেবে দিয়ে দেয়
দিয়ে থাকি, কেননা সে তো আখিরাতে কোনো কিছুই পাবে না, সেজন্য তাকে সবসময় আমি ভালো রাখি, তারপরে কি হয় সে চিরকালের জন্য জাহান্নামে, তার আর কোনো নেকি বাকি থাকে না, জাহান্নামের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো এভাবে মুসিবত যারা মুমিন বান্দা তাদের জন্য এটা অনেক বড় একটা নিয়ামত, কেননা পূর্ববর্তী নবীগণ আলাইহিমুসসালাম তারা এটার উপর ধৈর্য ধারণ করেছেন। বিশেষ করে হযরত আইয়ুব আলাইহিসসালামের কথা যদি আমরা চিন্তা করি, যে হযরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্য ধারণটা কেমন ছিল, আল্লাহ তাআলা ইনাকে শুরুর দিকে অসংখ্য ধন সম্পদ অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন, তার অনেক মানে পুত্র সন্তান মেয়ে সন্তান ছিল, তার স্ত্রী ছিল, সম্পদ ছিল, বিভিন্ন খাদেম ছিল, তিনি বাদশাহ ছিলেন। তো তখন আল্লাহ তাআলা আস্তে আস্তে কি কিছুদিন পর দেখলেন যে ইনার কাছ থেকে একটা একটা জিনিস উঠিয়ে নেওয়া হচ্ছে, উঠিয়ে নিতে নিতে তার সন্তান সন্তানদের চলে গেল, তার যা বিভিন্ন ধন সম্পদ ছিল সেগুলোও চলে গেল। তো কোন একজন তাকে বললো যে আপনার কাছ থেকে এগুলা চলে যাচ্ছে, আপনার ধ্বংস হয়ে যাচ্ছে। তখন ওই আইয়ুব আলাইহিসসালাম কেমন আল্লাহ তাআলার এই নবী ছিলেন যে বললেন যে এটা তো আমার জিনিস নয়, এটা যার জিনিস উনি আমার থেকে নিয়ে নিচ্ছে, আল্লাহ তাআলা আমাকে যেটা দিয়েছেন এর আগে সেটা সুক্রিয় তো আমি আদায় করতে পারবো না, এখন আল্লাহ তাআলা আমার কাছ থেকে উঠিয়ে নিতে ইচ্ছা সন্তুষ্ট আছেন, তো আমি আমি এটার উপর সন্তুষ্ট,
এটার উপর উনি এভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন যে আগে তো এগুলো দায়িত্ব ছিল আমার, আল্লাহর ইবাদত ঠিক মতো করতে পারি না, এখন যখন এগুলো জিম্মাদারি চলে গেছে, এখন আমি আল্লাহ তাআলার মানে একাকার হয়ে আল্লাহ তাআলা বন্দেগী করতে পারবো, আর কোনো টেনশন নেই। আগে সন্তানের টেনশন ছিল, মাল সম্পদের হিসাব নিকাশ ছিল, যারা আমলা ছিল তাদের হিসাব নিকাশ ছিল, এগুলোর কোনো টেনশন নেই, এখন শুধু আমি মালিকের ইবাদত করবো। কেমন শুকরিয়া আদায় করলেন,
শেষ পর্যন্ত এরকম হয়ে যে হযরত আইয়ুব আলাইহিসসালাম মানে ধৈর্য ধারণ করতে করতে তার অসুস্থতা চলে এসেছিল, অসুস্থতার মধ্যে সবকিছু কেড়ে নেয় পরীক্ষা করছেন আল্লাহ তাআলা, অসুস্থতা দিয়েছিলেন, তখনও পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিসসালাম ওই অসুস্থতার উপর সন্তুষ্ট ছিলেন, যে আমার আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন মানে আমি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট, এখন আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট যে আমি অসুস্থ থাকি, আমি এটার উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা তার এই ধৈর্যের ফল এমন ভাবে দিয়েছেন যে পরবর্তীতে যেটা আমরা দশই মুহররম ওই দিন হযরত আইয়ুব আলাইহিসসালাম সুস্থতা লাভ করেছিলেন, এবং তাকে পূর্ববর্তী যত নিয়ামত দান করেছে তার চেয়ে আরো দ্বিগুণ পরিমাণ বেশি পরিমাণ আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন। এখান থেকে আমরা নিতে পারি মাদানি চ্যানেল দর্শক শ্রোতা, যে যদি দেখেন নবীগণের উপর এরকম মুসিবত চলে আসছে, আমাদের উপর তো এরকম মুসিবত আসে না, হয়তো আমাদের সম্পদ হারা হয়, অথবা আমাদের কন্যা বা আমাদের কোনো এই পরিবারবর্গ থেকে কেউ আমাদের থেকে হারিয়ে যায়, কিন্তু এটা ক্ষণিকের জন্য, এই সময়টা আমার চলে যাবে, আল্লাহ তাআলা এটার উত্তম প্রতিদান আমার জন্য রেখেছেন, যদি আমি সেটার উপর ধৈর্য ধারণ করি।
আমাদের সাথে দর্শকবৃন্দ, আমরা বিপদে ধৈর্য হারা না হয়ে আমাদের একজন যে মালিক আছেন আল্লাহ তাআলা, ওনার উপর তো আমাদের বিশ্বাস আছে, এবং ওনাকে আমাদের একমাত্র সহায়ক হিসেবে আমরা তখন জানি এবং মানি, তো ইনশাআল্লাহ উনি আমাদেরকে অনেক দয়া করবেন। আমরা বাচ্চাকে যখন সাঁতার শেখাই না, বাচ্চাকে পুকুরের মধ্যে ছেড়ে দেই, এখন কেউ তুমি তোমার বাচ্চাকে ডুবাই দিচ্ছ কেন, বাচ্চাকে ডুবাচ্ছে না, শিখাচ্ছি, শিখাচ্ছি, বাচ্চার পিছনে তো বাবার নজর আছে এবং বাবার হাতও আছে। ইমার্জেন্সিতে বাচ্চা ডুবে যাচ্ছে, বাবা লাভ দিয়ে বাচ্চাকে তুলে নেন। বাচ্চাকে মোটর সাইকেল শিখাচ্ছেন, চালাও চালাও চালাও, একসময় ছেড়ে দিলেন, বাচ্চা কতদূর গিয়ে পড়ে গেল, বা বাবা তো পিছনে আছেন। তো দুনিয়াবি একজন জিম্মাদারের ভূমিকা যদি এমন হয়, তো আমার হাকিকি মালিক যিনি আল্লাহ তাআলা, তিনি আমাকে দুনিয়াতে এমনি ছেড়ে দিয়েছেন, আমার সব কিছু সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানেন না?
আল্লাহ তাআলা
অবশ্যই জানেন। তো আল্লাহ তাআলা এটার মধ্যে কি হিকমত রেখেছেন হয়তো আমার বুঝে আসছে না। তো আমার কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদতে থাকা, আল্লাহ তাআলা যে কাজে রাজি সেই কাজে সবসময় আমাকে নিয়োজিত রাখা, আর সবর শুকর করা। যদিও একটু কষ্টকর হয়, ইনশাআল্লাহ আমার আল্লাহ তাআলা অনেক দয়ালু, আমাকে অনেক নিয়ামত দিবেন। যাচ্ছি মদিনা চ্যানেলের দর্শকের কলের দিকে। জি, দুই একটি কল শুনিয়ে দিন।
এরপর
আমি
আপনার চ্যানেল দেখি এবং সবাইকে দেখার জন্য বলি এবং ইনশাল্লাহ মানার চেষ্টা করি। আমি শারীরিক ভাবে প্রতিবন্ধী, আমার জন্য একটু দোয়া করবেন।
আল্লাহ তাআলা শিফা দিক আপনাকে, দুনিয়াতে আসবাব সৃষ্টি করে দেবে আল্লাহ তাআলা দয়া করে। জি কমল ভাই, আমাদের আলোচনার দিকে।
এটা কিজির আলাইসলামের মূসা আলাইসলামের ঘটনার মতো, নৌকাওয়ালা পার করিয়েছে নৌকাটা
ফুটা করে
দিয়েছে। জি মূসা আলাইসলাম কো এটা কি,
এটা কি
মানে বুঝে আসতেছে?
ফ্রিতে পার করালো না
আপনাকে, মহাব্বত করে পার করালো, আপনি নৌকাটা ফুটা করে দিলেন। তো আল্লাহ তাআলার উফিয়া তাদবীর, এটা বান্দা বুঝে না
কখন রহস্য
বুঝে। যখন বাচ্চা নিয়ে যাচ্ছে ভালো ভালো নৌকোগুলা, তখন এই নৌকো ছিদ্র বিদায় টাটা বেঁচে গেছে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বান্দার উপর যেটাই করে
জি
প্রতিটি মুহূর্ত বান্দার ভালোর জন্য,
ভালোর জন্য।
এই জন্য বান্দা এটাকে এভাবে নিই, এই সময়টা চলে যাবে, এটা আসলে এই সময়টা চলে যাবে, এটা আমরা নিশ্চিত। ডুবেওয়ালারা বালা করে নিছে,
আচ্ছা
মালদাররা ভালো করে নিচ্ছে, কই এই টাইমটা চলে যাবে, ভালো করে ব্যাংক ব্যালেন্স করে নাও।
আচ্ছা
দুবাইওয়ালা, বিভিন্ন ব্যবসায়ীওয়ালা
জি,
আর অনেকে বলে বছর একবার রমজান আইছে, ভালো করে ইনকাম করি
সারা বছর,
আর 11 মাস এই সুযোগ ফাইদা না, এরও এটাকে নিছে।
আচ্ছা
কিছু মানুষ সময় এটাকে নিছে মানব কল্যাণে না, মানবের অকল্যাণে, অর্থাৎ মানবকে গলা চিবে ধরার মতো করে। দেখেন এই ধরনের যারা ব্যবসায়ী, সময়টাকে মানুষের কল্যাণে ব্যবহার করার পরিবর্তে মুসিবত কাড়া করে। দেখেন যে মালটা বাজারে পাওয়া যাচ্ছে 20 টাকা, আপনি যদি বলেন রমজানের টাইম এটা, এখন দেখেন আপনি বেগুন এখন বিক্রি করছে 40 টাকা, রমজান হয়ে যাবে 120 টাকা, এটা আপনি মানুষকে কেন কষ্ট দিচ্ছেন? দেখেন রমজান ইবাদতের একটা মাহিনা, ওটা রমজান হোক এমনি হোক সর্বদা মানুষকে আসানি করা দরকার, সহজতর করা দরকার। তো যারা সময়টাকে কাজে লাগায়, সময়টাকে মানুষকে কি স্পিড ব্রেকার বানায়, মানুষের থেকে লুটপাট করে অস্ত্র দিয়ে করে না, এমনি কেমনে কেমনে করে যারা করে আর কি, এদেরকে একটু কি
খেয়াল
করা দরকার। দেখেন আমি যারা সত্যিকার ব্যবসায়ী, যারা সিদ্দিকের সাথে কেয়ামত দিন না, সত্যিকার অর্থাৎ দুকা দেয় না মানুষকে। দেখেন আপনি ব্যবসা করেন, ব্যবসা ইবাদত হক হালালি, কিন্তু তার মানে এটা না ব্যবসা আরজনের জন্য আপনি যদি গুদম জাত করে, যাকে বলা হয় স্টক করে রাখে, কিতাবে আছে যারা 40 দিন পর্যন্ত এরকম মাল কি গুদম করে দ্রব্য মূল্য বাড়িয়ে দেয়, এই মালগুলো তাদের জন্য আজাবের কারণ হবে। কিন্তু অনেক ব্যবসায়ী সিন্ডিকেট বানায়, এরা বানিয়ে বলে তুমি আমি পুরো বাংলাদেশে পুরো দুনিয়ার ব্যবসা করবো, বাকি আমাদের হাতে। এগুলা একটু চিন্তা করা দরকার। তোমার এই সময়টুকু তুমি কি ভালো কাজে দিচ্ছ না নাফরমানের দিকে দিচ্ছ? এরকম আছে তো ঘটনা, উসমানের জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা নূর জীবনের ঘটনা, আরব দেশে আটার অভাব, দুর্ভিক্ষ, আটা নাই, কারো কাছে নাই। মনে করেন উসমানের জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা নূর শত শত টন, মানে বিশাল একটা বহর অন্য দেশ থেকে
আসছে
আমদানি করছে। তৎকালীন আরবের বড় বড় সবাই ব্যবসায়ীরা গিয়ে হাজির, 100% লাভ দিবে, মানুষ আমাদেরকে দিয়ে দাও। এমনি তো উনি মাল আনতো বিক্রি করতো, দুর্ভিক্ষ। যদি মনে করেন উনি 5,000 টন গম আনছে, মাল আটা আনছে, তখন একশো পার্সেন্ট লাভ, কত লাভ? উসমানে জিন্নু রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আমার নবী সকল সাহাবি জান্নাতি কেন হয়েছে, তারা নিজের লাভ দেখে নাই, ব্যবসায়ীরা সবাই এসে বলতেছে সব ফিসদ লাভ দিয়ে দাও, উনি বলে আমি তো 700% লাভ দিয়ে বিক্রি করে ফেলছি,
700%
আরববাসীর জন্য ফি সাবিলিল্লাহ আমি দিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে কেউ সময়ের সদ্ব্যবহার করেছে নেকির কারণে ইনকামে, আবার কেউ বর্তমানে করে সময় মানুষকে ফুজিবাজি বানায়, কিন্তু যারা কষ্ট পাচ্ছে, যারা সিন্ডিকেট বানায়, এই ধরনের ব্যবসায়ী দুনিয়াদার, এরা চিন্তা করা দরকার তারপরও কাল কি
হবে। তাদের তো দুনিয়ার মধ্যে অনেক
একটা মানুষ যখন ক্রাইসিসে আসে তখন ফুইশওয়ালা মালদারের উচিত তার দরবারটা খুলে দেয়,
খুলে দেয়।
এখন আমাদের উল্টা হিসাব, তোর বাড়িটা আমার কাছে লিখে দে, তুই চলে যা। এটা কি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে ফরজ ওয়াজিব সারা বড় নেকি হচ্ছে মানুষকে খুশি করা, তার মুসিবতের সঙ্গ দেওয়া, তার অভাব দূর করা, কুদাত্তকে খাবার দেওয়া, বস্ত্র নাই বস্ত্র দেওয়া, গড় নাই গড় দেওয়া, অথচ যেটা কমি সেটার দিকে তাকে সাহায্য করা, এখন উল্টা গিয়ে গেছে কেড়ে নেওয়া। এই সব জিনিস থেকে আমাদের যারা করে তাদের তোবা করা দরকার। তো মানুষকে দয়া করি, এই সময়টা হচ্ছে দয়া করা, যার অর্থ আছে, যার কমত, যার যে অনেক ধরনের, কারো হয়তো কলমের কমত আছে, কলম দিয়ে সাহায্য করি, কারো জবান দিয়ে কমত আছে, জবান দিয়ে কমত সাহায্য করি, কারো অর্থ আছে, কারো বল আছে, যার দিকটা আছে অপরের সাহায্যে এগিয়ে আসি। আজকে যারা দুর্বল, এই দুর্বল সময়টা তাদের থেকে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। কিন্তু অভাবী দুঃখী মানুষ বলবে যেদিন আমি খাবার পাই নাই ও মুখটা আমার খাবার দিয়েছে, বস্ত্র দেয় নাই ওই বস্ত্র দিছে, গড় ছিল না গড় দিয়েছে। এই জিনিসগুলা আমরা এখন বর্তমানে কাজে লাগাই।
আমিন আমিন। মাঝে মাঝে দর্শকবৃন্দ, আসলে আমাদের প্রতিবার্তা আমাদের শোনা হয় কিন্তু কিছুটা শিক্ষা আমাদের নেওয়া দরকার, রমজানের তৈয়ারি করার প্রস্তুতি নেওয়ার সময়। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আল্লাহ তাআলা সবচেয়ে মুকাররব বান্দা, নৈকট্যতম, সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেমন অনেক নিয়ামত দান করেছেন, তেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরীক্ষা দিয়েছেন এটা মানে উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নিয়েছেন পরীক্ষাটা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় বড় পরীক্ষা দিয়েছেন, মানে এই বছরটাকে, যেই বছর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন, এটাকে মানে দুঃখের বছর বলা হয় ঐতিহাসিকদের কলমের তুলিতে, এটাকে মানে ইয়ৌমুল হুজুন মানে দুঃখের বছর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরভাবে এত পেরেশানিতে ছিলেন, আল্লাহ তাআলার খুব দিদা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত খুশি করে দিয়েছেন, উম্মতকে মানে মাফ করে দিবেন এই ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত খুশি করে দিয়েছেন, মানে আমি এত দিব ইয়া রাসূলুল্লাহ আপনাকে, আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন। তাই আমরা আমাদের মুসিবতগুলোকে না দেখি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে
বলে আমার মতো কেউ কষ্ট সহ্য স্বীকার হয় নাই, কোনো নবীও হয় নাই, যে আমার নবী বলতেছে আমার মতো আমি যত কষ্ট পেয়েছি এরকম আর কেউ পাইনি।
জি, এই সময় চলে যাও, মাঝে মাঝে দর্শকবৃন্দ হায়াত চলে যাওয়ার আগে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চর্চা করি, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলার মুজিজাকে মেনে এবং এটার চর্চা করে নিজের পরিবারকে আমরা সাজিয়ে নিই। জি, কলের দিকে যাচ্ছি, আমাদেরকে কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আবু আলম, থানাপাড়া ইসলামবাড়ি।
জি,
আপনাদের অনুষ্ঠান আমি আমার ছেলে সহ শুনতেছি, খুব আপনাদের চ্যানেল দেখি এবং খুব ভালো লাগতেছে, আমার ছেলে এবং আমার জন্য দোয়া রাখ।
আল্লাহ তাআলা দয়া করুক, মাশাআল্লাহ, আমাদের এখানে দেখতে থাকুন। জি, যাচ্ছি শাহরুখ ভাইয়ের কাছে। শাহরুখ ভাই, আরো কিছু মতামত?
জি, মাসুদ লাস্টের সংক্ষেপে, যেহেতু অনুষ্ঠানের শেষ দিকে এগোচ্ছি, একবার এই এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই এক বসরা শহরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে। যাওয়ার পথে দেখলেন যে মানে একজন মানে অনেক দূরে একটা ঘর, সেখানে অনেক লোকের জমায়েত। ইনার একটু আগ্রহ হলো মানে এখানে কি হচ্ছে,
কি হচ্ছে।
তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাই এসে ঘরকে উদ্দেশ্য করে সামনের দিকে এগুলেন। আগানোর পর দেখলেন যে ওখানে একজন মহিলা, চারপাশে অনেক মানুষের ভিড়, বিভিন্ন দেখলেন যে তার অনেক খাদেমা রয়েছেন, তার অনেক সন্তান সন্ততি, অনেক ধন সম্পদ নিয়ামত তার ওই মানে যেটা ইয়া ছিল তার বা ছিল সেটার মধ্যে রয়েছে।
আচ্ছা,
কিন্তু ওই মহিলাকে দেখলেন যে সে অনেক চিন্তাগ্রস্ত, পরেশানগ্রস্ত, ছিন্ন শিন্ন, একেবারে ছেঁড়া ফাটা কাপড় পরে যাই নামাজের মধ্যে বসে আছে এবং বসে বসে কি জানি চিন্তা করছে। তো ও এই অবস্থা দেখে ওদেরকে জিজ্ঞাসা করলেন, ওই মহিলা কোনো উত্তর মানে ওই মহিলার কাছ থেকে কোনো উত্তর পেলেন না। তো উনি কি করলেন, শহরে যেখানে ব্যবসার উদ্দেশ্যে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর আবার দ্বিতীয় দিন সেই স্থানে ফিরে আসলেন, যে এই মানে কোনো অ্যান্সার তো পেলেন না, এটার রহস্য কি জানার উদ্দেশ্যই না। দ্বিতীয় দিন আসলেন, দ্বিতীয় দিন এসে ওই মহিলাকে সালাম দিলেন ওখানে ঢুকে। সালাম দেওয়ার পর উত্তর আসলো যে যে আপনি এসেছেন, তো আপনাকে মানে পরবর্তীতে এখান থেকে তো হয়তো ব্যবসা শেষ করে চলে যাবেন, পরবর্তীতে আবারও আপনাকে যখন এখানে আসবেন ব্যবসার উদ্দেশ্য অবশ্যই আমার মানে আমার এই ঘরের মধ্যে আসবেন। তো উনি ব্যবসা কাজ শেষ করে চলে গেল। চলে যাওয়ার পর কি অনেকদিন অতিবাহিত হয়ে গেল। তো আবার ব্যবসার উদ্দেশ্য উনি পুনরায় আসলেন ওই স্থানে। ব্যবসার উদ্দেশ্যে যখন আসলে ওনার মনে পড়ে গেল এই কথাটা, যে ওই মহিলা তো বলেছিল আমাকে এখানে আবার আসতে। এখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা কি করলেন, ওই স্থানে আবার গেলেন, কিন্তু দেখলেন এবার গিয়ে তার সম্পূর্ণ মানে বিপরীত অবস্থা। এই যে তা দেখছেন এখানে কোনো লোকের ভিড় নাই, তা এত যে সম্পদ নিয়ামত পড়েছিল তার আশেপাশে, ধন দৌলত দ্বারা ভরপুর ছিল তাও নেই, সন্তান সন্ততি ছিল তাও নেই, কাউকে দেখছে না ঘরের মধ্যে। একটু কিছুক্ষণ পর শুনতে পেল যে একটা হাসির শব্দ। তো দেখলেন ভিতরে গিয়ে সালাম দিয়ে ভিতরে ঢুকলেন, দেখলেন যে ওই মহিলা, যে মহিলা ওই জায়না মাঝের মধ্যে চিন্তাগ্রস্ত ছিন্ন ছিন্ন কাপড় পরে বসেছিল, সে মহিলা এবং তার সাথে অন্য একজন মহিলা রয়েছে। এবং দেখলেন যে যে মহিলা ওই অবস্থায় ছিল ছিন্ন ছিন্ন কাপড় পরে, দেখলেন যে সে অনেক উন্নত কাপড়ের একটা মানে শাড়ি পরে বা সেজে গুজে অনেক মানে আনন্দ ফুর্তিতে উদযাপন করছে নিজের সময়কে। তখন ওই ব্যক্তিকে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাকে দেখে ওই মহিলা বললেন, মানে আপনি হয়তো বা চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন না, এর আগে এসেছিলেন আমাকে মানে আমার অনেক কিছু দেখেছিলেন, কিন্তু আমি আমাকে অন্য অবস্থায় দেখেছিলেন,
জি জি,
মানে আমাকে মানে আমি ছিলাম ছিন্ন ছিন্ন অবস্থায়, আর এখন আমার কেউ নেই, কিন্তু আমাকে দেখছেন উৎফুল্লিত। নিশ্চয় আপনার মধ্যে প্রশ্ন আসছে এই রহস্যটা কি। ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলাকে বললেন, দেখেন আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন, কিন্তু ওই সময় আমি চিন্তাগ্রস্ত ছিলাম যে আল্লাহ তাআলা আমার উপর কি সন্তুষ্ট রয়েছেন, মনে হচ্ছে আমার আল্লাহ তাআলা আমার উপর অসন্তুষ্ট, তাই আমি চিন্তাগ্রস্ত হয়ে এই সমস্ত কিছু দিকে তোয়াক্কা না করে সর্বদা যাই না মাঝের মধ্যে বসেছিলাম, চিন্তাগ্রস্ত ছিলাম, মানে আল্লাহ তাআলা মুসিবত এটা তো আমার মধ্যে আসছে না। তো কিছুদিন পর কি হলো, আল্লাহ তাআলা আমাকে মানে পরীক্ষা নিলেন, পরীক্ষা নেওয়ার কারণে এগুলো আমার থেকে চলে গেল। তো চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা এখন মনে হয় আমার উপর সন্তুষ্ট রয়েছেন, রাজি রয়েছেন, আর এই খুশিতে আমি কি করছি, এই সুন্দর কাপড় পরে মানে উৎফুল্লিত হয়ে আনন্দ উদযাপন করছি। তো ওই সময় যেটা ছিল যে আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দান করেছেন, ওই সময় আমি ছিন্ন ছিন্ন করে নিজেকে রেখেছিলাম, সেটাও আমার থেকে অতিবাহিত হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে দিয়েছেন সেটা এখন নিয়ে নিয়েছে, কিন্তু আমি এখন খুশির মধ্যে রয়েছি, এই সময়ও ফুরিয়ে যাবে। তো এভাবে ঘটনাটাকে বর্ণনা করলে দেখা যায় যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করে তখন চিন্তাগ্রস্ত হওয়া দরকার যে আল্লাহ তাআলা আমার উপর কি সন্তুষ্ট রয়েছেন, কারণ এই সম্পদটা তো আমার থেকে এই নিয়ামতগুলো তো আমার থেকে ছিনিয়ে নেওয়া হবে কোনো না কোনো সময়। এই চিন্তা করে যদি আমরা জীবনকে অতিবাহিত করি, ওয়াকে রয়েছে না যে এই মানুষদেরকে উদ্দেশ্য করে বলে যে যদি আজকে তোমার কোনো নেকি করার ইচ্ছা থাকে তাহলে আজকে তাও করে নাও, মানে দিন উদ্দেশ্য করে বলে মানুষদেরকে, আজকের দিনে যদি তুমি কোনো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করো তাহলে সেটা করে নাও, কেননা কালকে আমি আর ফিরে আসবো না, 2021 সাল এটা আবার রিপিট আসবে না,
তারা আজকে যে আমি গুণা করে ফেললাম সেটা পর মানে সেটা আমি আর ব্যাক করার জন্য রিটার্ন ব্যাক করার জন্য মানে আজকের দিনে গুণাটাকে কাফফারা দেওয়ার জন্য সেই সময়টা আমার আসবে না, এটা চলে যাবে। তো এভাবে যদি আমরা চিন্তা করি যে আমরাও যে জীবনের প্রত্যেকটা মুহূর্ত গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কদম আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেন আমরা মুসলমান, মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওনার ইবাদত বান্দেগি করার জন্য, ওনার রিয়াজত করার জন্য। আর মুসলমান যারা মুমিন রয়েছেন মুমিনদেরকে স্পেশাল ভাবে পৃথিবীতে তো আল্লাহ তাআলা পরীক্ষার জন্য পাঠিয়েছেন, এখানে যে পরীক্ষার মধ্যে পাস করবে সে আখিরাতের মধ্যে ফল পাবে। আর যে চিন্তা করবে যে আমি না এখানে ফল পেতে হবে তাহলে আল্লাহ তাআলা তাকে ওইভাবে রাখবেন, মানে ধন দৌলত বিলাসিতার মধ্যে রাখবেন, কিন্তু আপনার আখিরাত কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। উভয় সময়টাই কিন্তু আমাদের মধ্যে আসে, সেটা চলে যায়। তো সেজন্য আমরা যারা মুমিন আল্লাহ তাআলার নিয়ামত প্রাপ্ত হতে চাই সেটা আখিরাতের মধ্যে, তাহলে আমাদের উচিত যে আমরা আমাদের মধ্যে যে মুসিবতের সময় এসেছে সেটাকে আমরা ধৈর্য ধারণ করি, কারণ এই সময়টা চলে যাবে, আল্লাহ তাআলা আবার সুখ দান করবে।
আমিন। আল্লাহ তাআলা এমনই করুক। যে মাদ্রাসা থেকে দর্শকবৃন্দ কামাল ভাইয়ের কাছে যাচ্ছি, কামাল ভাই আমরা সুখের মধ্যে সবসময় থাকতে চাই, আর বুজুর্গানের দিন যখন বিপদ আসতো না শাহরুখ ভাই বললেন তারা টেনশনে পড়ে যেতেন, তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তুমি আমার উপর নারাজ, আমাকে মুসিবতে ফেলছেন, আমার শারীরিকভাবে কোনো অসুস্থতা দেখা দিচ্ছে না কেন, জ্বরও উঠছে না, মাথা ব্যথাও হচ্ছে না।
আসলে ব্যাপার হলো কি জানেন, বর্তমান মানুষের মাইন্ড আর ওলিয়াদের মাইন্ড আসমাসের ফরক। বর্তমান মানুষ মনে করে সুখে থাকা মানে আল্লাহ দয়া, আর ওলিয়াল্লাহরা সুখে থাকা মনে করে আল্লাহ তাআলা মনে নারাজ। এখানে দেখেন আগেরকার যুগে সন্তান হোক সবাই এক সবাইকে দিনই শিক্ষার জন্য যে কাজ লাগাই, এখন তো বর্তমানে ওই শিক্ষাটা
নাই,
এখন শিক্ষা আছে হাও দাও ফুর্তি করো এনজয় করো খালাস,
এই দুনিয়াটাই হচ্ছে
যথেষ্ট, এই জন্য মাইন্ডটা মিলে না। সত্যিকার অর্থে দুনিয়াতে সুখী থাকা এটা হতে পারে কবরে জগতে মেহরুম হয়ে যাওয়া,
আল্লাহ,
কারণ যারা মাওলা যাদেরকে লাইক করে না তাদেরকে দুনিয়াতে মেজরিটি নাজর নিয়ামত দিয়ে ভরে দেয়, এটা তো আছে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখা দরকার, যেটা দেখে এই বুঝা যায়, আমি তা এই ব্যাপারে বলবো
যে
আজকে যারা বড় বড় হইসওয়ালা মালদার তারা বলে এই টাকাগুলাকে ব্যাংক জমিন ক্রয় করো, প্রপার্টি বিল্ডিং বানাও, টাকা ফুরিয়ে যাওয়ার আগে লাগিয়ে দাও। আমি অনেকগুলো ব্যবসায়ীদের মাইন্ডের কথা বলতেছি।
আচ্ছা
এরা কি করে টাকাগুলোকে জমিন ক্রয়ের মধ্যে বিল্ডিং নির্মাণের মধ্যে লাগিয়ে দেয়, তার এত কষ্ট অর্জিত টাকা সেই জমিনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠিক, কিন্তু বেনিফিট সে নিজে পায় নাই, সে রেখে গেছে কার জন্য, সে মরে গেছে। এখন ছেলেরা বলে আমার ছেলে মেয়ের কি হবে, প্রথম তো বাপ দিছে কে কবরে, এখন ছেলেরা বলে আমার ছেলেদের কি হবে, নাতি চিন্তাই, এখন তার ছেলেরা তার ছেলে চিন্তাই, এগুলাকে মেরামত বা ডেভেলপ এটা করতে করতে তারও গেছে কে কবরে,
কবরে।
এখন ছেলে বলে এই সুযোগকে কাজে লাগাও, নাহলে আমার কি হবে আমার ছেলের কি হবে, তারাও চলে গেছে কোথায়। এভাবে কত জেনারেশন যে কবরে গেছে তার কোনো হিসাব
নেই।
দেখেন প্রকৃত সাকসেস ব্যবসায়ীকে, সাকসেস ব্যবসায়ী সে যে এই সময়টাকে আল্লাহর সাথে সওদা করে, সাকসেস ব্যবসায়ী সে যে বলে আমি দুনিয়া থেকে, এখন তো অনেকে আছে আমি দুনিয়া থেকে মঙ্গল গ্রহ হয়ে জায়গা ক্রয় করবো অ্যাভেলেবেল, অনেকে বলে আমি ওইখানে ঘর বানাবো চাঁদের দেশে ঘর বানাবো, তো সাকসেস বন্ধা কে যে দুনিয়াটাকে বলে আমি জান্নাতে ঘর বানাবো,
এই হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এইটাই তো সাকসেস বন্ধা।
কোন উপায় তো বলে দেন,
যে বলে আমি দুনিয়ায় থেকে কবরকে জান্নাতের বাগ বানাবো, এটা হচ্ছে সাকসেস মানুষের আলামত। সময় ফুরিয়ে যাচ্ছে কিন্তু সময়ের সদ্ব্যবহার তারাই যারা ফুরিয়ে যাওয়ার আগে কবরকে জান্নাত বানিয়েছে, জান্নাতে ঘর বানিয়েছে। দেখেন আজকে অনেক মানুষ আছে যাকাত বছর একবার দেওয়া ফরজ, এই জীবন হয়ে যায় না।
আচ্ছা
তো কেন দেব, আমি এত কষ্ট করে ইনকাম করলাম
দিয়ে দেওয়ার জন্য,
এই বান্দা নাদান বদনসিব, সে এটা বুঝে না তোমার মাল তোমাকে সাপ হয়ে দর্শন করবে, তোমার স্বর্ণ চাঁদি আগুনে লাগিয়ে লাগিয়ে তোমার জায়গা শরীরের বিভিন্ন অংশে এটাকে দাগ দেওয়া হবে, এটা কি মনে নাই, এই জন্য এই দিন ফুরিয়ে দেখেন, আমি যদি আমার জাকাত আদায় না করি সেটা কি করবে? অনেক বাপ আছে কর্জদারে কর্জ দেয় না, মরে গেছে ছেলে বলে আমরা জানি না, কারণ আমি যতক্ষণ নিজের লাভ বুঝবো না ছেলে তো আমার লাভ বুঝবে না,
বরাবর।
আগামী প্রজন্ম সে সবাই আমিও সবাই নিজের লাভ বুঝে, কিন্তু আমি ছেলে চিন্তা করি ছেলে কিন্তু আমার চিন্তা করবে। এই জন্য আজকে যে দিনটা আছে এই হয়তো মাপ চেয়ে নি, নয়তো আদায় করে দি, নয়তো কি কি দিয়ে দি, অন্যতো বাঁচার কোনো পথই নেই। এই জন্য এই সময়টুকু কাজে লাগায়। দেখেন আজকে মানুষ ব্যবসার টাকা নিয়ে সবাই ফেরার হয়ে যাচ্ছে, একে অপরকে মেরে দিচ্ছে, এই দেয়া দেয়া হয়ে যাচ্ছে। আপনি কাকে মারতেছেন? নিজের পায়ে কুড়াল মারতেছেন? কেউ কারোর হবে না। আপনি যাদের জন্য করতেছ তারা আমাকে আপনাকে কারো গুনার বাগি নেবে না। যেদিন থেকে আপনি নিসাবের পরিমাণ সেদিন থেকে বেসিকলি রজব শাবান রমজান এই তিন মাস মানুষ জাকাত দিয়ে থাকে। তো আমি বলবো আপনি আপনার মালের ব্যবসা স্বর্ণ চাঁদির সব আবার আপনি এর মতো হইয়েন না, এর নাম কি কারুনের মতো, কারণ থেকে মুসা ইসলাম জাকাত চাইছে, সে প্রথমে বলছে দেব, সে ভদ্র ছিল ভালো ছিল, যখন মাল হয়ে গেছে যখন সে মালের হিসাব করে বিশাল একটা অঙ্ক, আরে আরে এটা মুসা ইসলাম খাওয়ার জন্য ফোন তারা করছে, মানে শয়তানি মাইন্ড সে দেয় নাই। আকের তার মাল সে মাটির নিচে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছে সে এখনো দোস্ত আছে, কোথায় তার মাল সহ। তাহলে তার অবস্থা দেখেন, আপনি যদি কোনো কিছু ডুবতে থাকেন আপনার হালত কেমন হবে? বলতেছে কারণ এখন ডুবতেছে,
কত হাজার বছর হয়ে
আগে আপনি দেখেন এখন মিশরে যান তার সম্পদের যে গুদাম ওটা এখন নদীতে পরিণত হয়ে গেছে, সব ঢুকে গেছে না
কেনে।
আপনি এটা দেখবেন মিশরে যাদের যাওয়া হয় দেখেন ঢুকে গেছে,
চাবি বহন করার জন্য এতটা উট লাগে, তার কতটা ভান্ডার কতটা সম্পদ ছিল?
দেখেন অনেকের উপর হজ ফরজ হচ্ছে, হজ করে না করব পরবর্তী মাল চলে গেছে, হজ ফরজ থেকে রয়ে গেছে, অনেকের উপর জাকাত ফরজ হয়ে গেছে, গত 10 বছর ধরে ফরজ ছিল কিন্তু 11 বছর এসে তার মাল চলে গেছে, 10 বছর তার হয়ে গেছে। এই জন্য সময়টাকে সদ্ব্যবহার করি। দেখেন আজকে আসে দিয়ে দি, আগামী থেকে কল আছে বলে তোমরা সকাল হলে রাতের বর্ষা করিও না, রাত হলে সকালের বর্ষা করিও না, সময়কে মূল্যায়ন এটাকে এন্ড আখেরি মনে করো। কেন? কারণ নিঃশ্বাসের কি নেই,
নিঃশ্বাস নেই।
আপনি দেখবেন অনেক জন আমরা সবাই এখন যে বলতেছি গড়ে যাবো তার গ্যারান্টি
নেই,
চলতে চলতে মানুষ মারা যাচ্ছে।
আল্লাহ আল্লাহ।
সেজন্য সময়টাকে কাজে লাগায়, দেখেন সময় তো ফুরিয়ে যাচ্ছে, তার জন্মগতভাবে সময়টা ফুরিয়ে যাবে, তাকে সৃষ্টি করা হয়েছে ফুরিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা এই ফুরিয়ে যাওয়াটাকে কাজে লাগাই। আমি বলবো মাথায় যে দর্শক বৃন্দ নিজের মাল ইনকাম হিসাব করি,
জাকাত
যে কম যত বেশি জাকাত, ওই কমের মধ্যে দুর্ভিক্ষ আসে না, মুসিবত আসে না, আল্লাহ রহমত নাযিল না। যাকাত দিলে মানুষ ফকির হয় না, বরঞ্চ মালদার হয়।
মালদার মাশাআল্লাহ।
যাকাতের মানে বৃদ্ধি বাবা। এর জন্য আমি বলবো আমরা আমাদের এই সময়টুকু মধ্যে মাল ও দৌলত হিসাব করি, হিসাব করে এটাকে সৎ বন্টন ভাবে অর্থাৎ সঠিক রাস্তায় ইউজ করি, আদায় করি। এটা না ভাবি বৃদ্ধকালে অনেকে আছে না, দেখেন আল্লাহ তাআলা হুকুম সময় মোতাবেক নামাজ পড়ো, আমরা সময় মোতাবেক কয় ধরো নামাজ পড়বো আর কি, এক টাইমে করতে করতে আর
হয় না,
তার কোমরের ব্যথা হয়ে যায় সিজদা করতে পারে না, হাঁটুর ব্যথা হয়ে যায় সিজদা করতে পারে না, যখন করা ছিল তখন বললে আজকে হয়তো এই এই মুসিবতটা আসতো না। এই জন্য সময়টাকে কদর করি নেক ইবাদতে নেক সঙ্গ। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা নিজের সন্তানদেরকে কি ট্রেন আপ করার জন্য তার উস্তাদকে বলতেছে আমার সন্তানদেরকে আড্ডা থেকে বাঁচিয়ে
রাখো,
আড্ডা গ্যাদারিং। আজকে আমাদের সমাজের মেজরিটি সময় যাচ্ছে গ্যাদারিং
গ্যাদারিং
আড্ডার মধ্যে, সময় আড্ডা তো যাচ্ছে আবার কারো মসজিদও যাচ্ছে, আমাদের সময় কারো ইবাদত যাচ্ছে আর কারো গীবত যাচ্ছে, তো গ্যাদারিং আড্ডা সাথে সিটি দিল উস্তাদ আপনি আমার ছেলেকে আড্ডা থেকে বাঁচিয়ে রাখবেন। আজকে আমরা মেজরিটি দুস্থ করে তুলে দেখি না একটু আড্ডা আইন অমুক কুটেলে অমুক জায়গায় আড্ডা দিতে ভালো লাগে। দেখেন আপনি ফার্কের মধ্যে থাকেন, সমুদ্রের ফারের মধ্যে থাকেন, যেখানে তাকে সময় যাচ্ছে এই সময়টা আমার জন্য কি মেসেজ বই আনতেছে এটা দেখা দরকার। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা মেনে যাই। দেখেন মরার পরে মেনে নেওয়ার কোনো দাম
নাই, সুযোগও নেই। দর্শকবৃন্দ, আমরা অনেক কিছু শুনলাম যে এই সময় চলে যাবে, তাই বুজুগানের দিন রাহিমাহুল্লাহুল মুবিন আমাদেরকে এটাই শিক্ষা দেন যে তোমার সময়টাকে তুমি গুরুত্ব দাও। হয়তো এই সময়টা যদি ইবাদতের মাধ্যমে কাটাও তাহলে এটা স্থায়ী রেকর্ডে পরিণত হবে, আর ওই ইবাদত করার যে কষ্টটা কাঠিন্যতা রয়েছে সেটা চলে যাবে। আর এই সময়ে যদি তুমি গুনাহ করে ফেলো তো গুনাহের মজাটাও ক্ষণস্থায়ী কিছুক্ষণের জন্যে, কিন্তু রেকর্ডটা স্থায়ী। তাই রাতের গভীরে উঠে যদি আমরা দুরাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি, হয়তো শীতকালে উজু করতে একটু কষ্ট হবে, কিন্তু ওই উজুর মানে শীতের তীব্রতা হয়তো 5 মিনিট বা 10 মিনিট আমার শরীরের মধ্যে থাকে, এরপর আমার শরীর আবার উষ্ণতায় ভরে যায়, কিন্তু আমার ওই 2 রাকাত ইবাদত এবং আল্লাহ তাআলার জন্য উঠা উজু করা, এটা আল্লাহ তাআলার দরবারে রেকর্ডে স্থায়ী হয়ে গেল। আর কেউ রাতের গভীর গুনাহ করেছে, গুনাহের মজাও হয়তো 5 মিনিট থেকে আধা ঘন্টা, এরপর কিন্তু একটা অনুশোচনা বোধ চলে আসে, কিন্তু ওই রাতের গুণাটা রেকর্ড যেটা সেটা স্থায়ী হয়ে গেছে। তাই আমি আমার সময়কে নেকির স্থায়ী রেকর্ড করার জন্যে কাজে লাগাই, অথবা আমি গুনাহের স্থায়ী রেকর্ড করার জন্যে কাজে লাগাই, এটা আমার ইচ্ছা, আমার ইখতিয়ার। কেয়ামতের দিন আমার আকল এবং ইখতিয়ার, যে স্বাধীনতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সেটার ব্যাপারে সবচেয়ে বড় পাকড়াও হবে। কারণ আল্লাহ তাআলা ভালো মন্দ দুটোটাই সৃষ্টি করে আমাদের সামনে দিয়েছেন এবং আমাদেরকে আকল দিয়েছেন এবং আমাদেরকে এটা নেয়ার গ্রহণ করা না করার ইখতিয়ারও দিয়েছেন। তাই আমরা কেন নিজের আকলকে কাজে লাগাই নাই, কেন আমি খারাপ জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছি, সে ব্যাপারে আমাদেরকে কেয়ামত দিন প্রশ্ন করা হবে। তাই আমরা কোরআনে পাক থেকে শিক্ষা নেই, হাদিসে পাক থেকে শিক্ষা নেই যে বড় বড় যারা দীর্ঘদেহী মানুষ ছিল, যেমন নমরুদ বলেন, ফেরাউন বলেন, এরা পুরো বিশ্বকে শাসন করেছে, কিন্তু তারা আজকে কোথায়? অনেক বড় বড় সম্পদশালী ছিল, তারা আজকে কোথায়? আমাদের কি সম্পদ হয়ে আছে? আমাদের সুইস ব্যাংকে কত সম্পদ রয়েছে, এর চেয়ে অনেক বেশি সম্পদওয়ালা মানুষ দুনিয়া থেকে চলে গেছে
মিউজিয়ামে যায় দেখার
জন্য, দেখার জন্য।
কিন্তু একটু চিন্তা করো, আল্লাহ তাকে কেন রাখছে?
কেন রাখছে? শিক্ষা নেয়ার জন্য।
আর কাউকে তো রাখে না, কেন রাখছে? কারণ ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করছে, দেখো সেই আজকে তার কি অবস্থা। দেখেন আমরা অনেক কিছু দেখি, কিন্তু দেখার মধ্যে কিছু নিয়ে আমার চেষ্টা আসলে দেখে দেখে যেন শেষ না।
জি জি, দর্শকবৃন্দ, আমরা শিক্ষা নেই, শিক্ষা তু আসার আগেই আমাকে গ্রহণ করতে হবে, মৃত্যুর পর আমার আফসোস কোনো কাজে আসবে না। যখন ফেরেশতাদের দল আমি দেখতে পাবো, মৃত্যুর আগে মানুষ যদি নেককার হয় তখন রহমতের ফেরেশতা দেখতে থাকে, আর যখন বাদকার হয় তখন চারিদিকে আজাবের ফেরেশতা সে দেখতে থাকে, তার জন্যে দুনিয়ার সমস্ত বাধা পর্দাকে উঠিয়ে দেওয়া হয়। তাই আমরা ওই আফসোস করার আগে এখন আফসোস করি, এখন তওবা করার সময় আছে, আমরা তওবা করে নিই। লাস্ট যেতে যেতে শাহরুখ ভাই থেকে 2-1 মিনিটের একটা মাদানী ফুল নেব, এরপর আমরা ফিরে যাচ্ছি।
আজকের এই অনুষ্ঠানটি আমরা দেখছি, বলবো যারা আজকের এই সময়টা এই নেকির মধ্য দিয়ে অতিবাহিত করেছেন, যারা অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে অতিবাহিত করেছেন, তাদের জন্য এটা কিন্তু অনেক বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা তাকে এটার বিনিময়ে হয়তো বা নাজাত দিয়ে দিতে পারে। কেননা এই অনুষ্ঠান দেখার মধ্য দিয়ে অনেক কিছু ইলমে দিন যেমন আমাদেরও চর্চা হয়েছে, তেমন নেকিও হচ্ছে, আবার যে ব্যক্তি দেখছে তারও কিন্তু নেকি হয়ে যাচ্ছে, সাজা আল্লাহ তাআলা এটা তাকে নাজাতুল উসিলা করে দিতে পারে। কিন্তু এই সময়টাকে সেমভাবে অন্য যারা ব্যক্তি রয়েছেন, যারা এটা আজকের অনুষ্ঠান হয়তো দেখতে পারেনি, সৌভাগ্য যাদের হয়নি, যারা বিভিন্ন আড্ডার মধ্যে, বিভিন্ন আপনার রং তামাশার মধ্যে, বিভিন্ন মানে সিনেমা নাটক দেখা বা গল্পগুজব করার মধ্যে কাটিয়ে দিয়েছে, হয়তো বা তার ওই সময়টা, আজকের এই সময়টা তার জন্য আখিরাতে বড়ই কঠিন হয়ে যাবে। তো সেই জন্য বলবো দাদা দর্শক শ্রোতা, আমরা আমাদের এই সময়টাকে গনিমত করি, আমরা আমাদের নিজের মূল্যবান বিষয়গুলোকে চিন্তা করি, আমার জন্য কোনটা ইম্পর্টেন্ট, মানে আমাদের জন্য আমার লাইফে কোন জিনিসটা প্রয়োজনীয়, যেটা আমার দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে কামিয়াবি দান করবে। তো দর্শক শ্রোতা, আমরা আমি এটাই বলবো যে এই সময় চলে যাবে, এই কথাটি দ্বারা পুরো জীবনের ইতি চলে আসে, যে আমরা যদি এই সময়টাকে ভালো কাজে অতিবাহিত করি, নেকির কাজে অতিবাহিত করি, মানুষের কল্যাণমূলক কাজে অতিবাহিত করি, তাহলে আখিরাতে আমরা ফল ভোগ করব। আর যদি চাই আমরা দুনিয়ার মধ্যে কি করতে মানে নিয়ামত ভোগ করতে, তাহলে এই সময়টাও আমরা গুনাহের মধ্যে দিয়ে অতিবাহিত করতে পারবো, কিন্তু সময়টা চলে যাবে, তখন আর আফসোস করে কোনো কাজ আসবে না। আমাদের শিক্ষা গ্রহণ করা,
শিক্ষা গ্রহণ করার তৌফিক দান। জি কমল ভাই, এক মিনিটে তোমাদের।
এখানে এক মিনিটে একটা কথা বলবো, সময় তো যাচ্ছে
যাচ্ছে,
একটু সময়ের মধ্যে বন্দার ইজ্জতের বেজ্জিতের দুইটা জিনিস নিহিত। এই ধরনের একটা ঘটনা, ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরে কেউ আসছে রাতে, হাতেম সবাই ঘুমিয়ে গিয়েছে,
যে
চেরাগের মধ্যে কেরোসিন নেই, কেরোসিন দেওয়া লাগবে এটা জ্বালানোর জন্য। তো লোক বলতেছে হাদেমকে ডাকেন, বলে এই ঘুমাচ্ছে ঘুমাই যাক। উনি বলছে আমি করি মেহমান।
যে
একজন ওমর বিন আব্দুল বলে আমি করি, বলতে বলতে উনি উঠে গেলেন, উঠে চেরাগের মধ্যে তেল দিয়ে ঠিক করে দিয়ে আবার বসে গেলেন। যে কথাটা বললো উনি,
যে
বললো আমি চেরাগ ঠিক করতে যাওয়ার আগে ওমর বিন আব্দুল আজিজ ছিলাম, এখন ওমর বিন আব্দুল আজিজ আছি। সময়টাকে কাজে লাগে,
কাজে লাগে,
কারো আরামে ব্যাঘাত না, আমি করতে পারতেছি, কেন ওকে কষ্ট দেব। অনেকে আছে চাকর হয়েছে বিদায়, তার উপর জুলুম সব করে, দেখেন আজকে সে হয়তো সময়ের কারণে চাকর হতে পারে, আপনার নসলের কেউ আগামীতে চাকর হতে পারে। দেখেন মানুষের সাথে ভালো বিহেভ করা, প্র্যাকটিস করি, ভালো বিহেভ করি, কারণ বন্দা তকদির বন্দা করে না, মওলা করে দিয়েছে, কার তকদিরে কি হবে। এই জন্য আমরা সবার সাথে ভালো বিহেভ করি।
মাশাআল্লাহ, মারহাবা। আমাদের এখানে দর্শকবৃন্দ, যেতে যেতে এটাই মেসেজ দিয়ে যাচ্ছি, সময় চলে যাচ্ছে, রাতের ঘুম অনেক গিয়েছি, ঘুমকে একটু ত্যাগ করে আল্লাহ তাআলা দরবারে জাগার চেষ্টা করি। রাতের ঘুম হয়তো কারো মশার কামড়ের কারণে ভেঙে যায়, বা বাচ্চার আওয়াজের কারণে ভেঙে যায়, বা টয়লেটের ব্যাক পেয়েছে উঠে যায়, ঘুমটা আমরা ত্যাগ করি, কোনো না কোনো কারণে আমরা ঘুমটা ত্যাগ কিন্তু করি, মওলার স্মরণে ঘুমটা একটু ত্যাগ করি না, আমরা শেষভাগে উঠে দু রাকাত নামাজ পড়ে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ নসিব করুক, এই সময় চলে যাবে আফসোস না করে পরবর্তী সময়টাকে আমরা ইবাদত মুখর করার চেষ্টা করি। আমিন বিজাহি নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলি ওয়াসাল্লাম।
মনমুগ্ধকর হৃদয় প্রসন্ন।